This track was downloaded from FusionBD.com.
Group FM. The night comes alive with Grounding Form.
গুয়েতে সময় রাত 11:59 শুনছেন সবসময় রেডিও ফুটি 88.0 FM বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আজির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফুটবলে এবং আশা করছি আজকের ফুটবল অন্য রাতের মতোই, অন্য সব ফুটবলের মতো আজকের ফুটবল অনেক বেশি এনজয় করবেন। যাই হোক, আমরা যেটা করব সেটা হচ্ছে শুরুতেই জানিয়ে দেবো যে কয়েকটা দিন ধরে, বেশ কিছুদিন ধরে কিন্তু ওয়েদারে একটা দারুণ চেঞ্জ এসছে, রাইট? একটা অন্যরকমের চেঞ্জ কিন্তু আমরা লক্ষ্য করছি ওয়েদারে, এবং বেশ ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার সন্ধ্যার পরে তো পড়তোই। এখন সকালবেলাতেও যে ঘুম ভেঙে ওঠেন, ঢাকাবাসীদের কথা বলছি, বাইরে নিশ্চয়ই এর আগে থেকেই পরিবর্তনটা চোখে পড়ছে, দেখবেন যে হালকা কুয়াশা। তো যাই হোক, শীতের সময় এবং বৃষ্টিপাত, আমরা সবসময় বলে যে ফুটবল জমজমাট হয়ে ওঠে আরো বেশি বছরের অন্যান্য সময়ের চাইতে। তো আজকে পহেলা কার্তিক এবং এখন কার্তিক মাসের প্রথম দিনে আমার মনে হয় যে একটু একটু ঠান্ডা ঠান্ডা একটা মানে পরিবেশে আশা করছি যে আজকের ঘটনাগুলো আপনাদের অনেক 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 বেশি ভালো লাগবে। শুরুতে জানিয়ে দিই কিভাবে আমাদেরকে SMS করবেন। আমাদেরকে SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দেন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio.fm, which is bhutfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাবো। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা তো সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন, সেই সাথে আপনি আপনার লেখাটিও পাঠিয়ে দিতে পারেন। বিকজ বছর শেষে প্রতি বছরের বইমেলায় আপনারা জানেন যে আমাদের বই বের হয়, সেখানে হয়তো জায়গা করে নিতে পারে আপনার পাঠানো ঘটনাটি। সো বুঝতেই পারছেন, আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনি দেখতে পারেন ভিডিও। আজকে যে সমস্ত গেস্ট আজকে অংশগ্রহণ করছেন প্রত্যেকের ভিডিও আছে সেখানে, এবং সেই জন্য আপনি যেটা করতে হবে, আপনি চলে যান www.facebook.com/bhutasam.russell। এই অ্যাড্রেসে আমার নামের স্পেলিং হচ্ছে RUSSELL। এছাড়াও আপনি চলে যেতে পারেন www.facebook.com/bhutasam.russell এবং video.footy www.facebook.com/video.footy এই অ্যাড্রেস। তো যাই হোক, আমরা চলে যাব আমাদের আজকের অতিথিদের কাছে, এবং ঠিক মোটামুটি অলরেডি আপনি যাদেরকে ভিডিওতে যাকে প্রথম দেখেছেন তার কাছে আমরা প্রথম যাচ্ছি আমাদের আজকের প্রথম অতিথি। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন যদি বলতেন আমাদেরকে।
আসল ভাই, ধন্যবাদ আপনাকে। ডিয়ার লিসেনার, আমি যত সুমত কোনো কারণে নামটা বলছি না, আমি মিরপুর 2 নম্বর থেকে এসেছি, আর পেশায় একজন শিক্ষকতা, মিরপুর 11 নম্বরে আমি শিক্ষকতা করি। আর মূলত আমার যে ঘটনা, ঘটনাটা একটা আমাকে নিয়ে, আমি এই ঘটনা নিজে একজন ভিকটিম। ঘটনাটা আজ থেকে আমি সরাসরি আনুষ্ঠানিকতা না করে ঘটনায় চলে যাই। ঘটনাটা আজ থেকে 5 থেকে 6 বছর পূর্বে, যখন এমন এক সময় ছিল যে আমি জিন ভূত এগুলোর প্রতি একটা কিউরিওসিটি আমার ভিতরে ছিল ছোটবেলা থেকে। তো আসলে রাসেল ভাই, এখন যেভাবে আমাকে দেখছেন, আমি আসলে এরকম ছিলাম না একসময়,
মানে যেভাবে ভিডিওতে
আমাকে দেখা যাচ্ছে সেভাবে আমি একসময় ছিলাম না। আমি এরকম যুদ্ধ করতাম, লম্বা পাঞ্জাবি জাতীয় এবং চুল ছিল পাগড়ি জাতীয় চুল, আর পাঁচক্ত নামাজ পড়ার চেষ্টা করতাম। তো এর ভিতরে জিন বস করা বা ধরার একটা প্রবণতা আমার ভিতরে আসে, এবং আমি আজ থেকে আমি সরাসরি আনুষ্ঠানিকতা না করে ঘটনায় চলে যাই। ঘটনাটা আজ থেকে 5 থেকে 6 বছর পূর্বে, যখন এমন এক সময় ছিল যে আমি জিন ভূত এইগুলোর প্রতি একটা কিউরিওসিটি আমার ভিতরে ছিল ছোটবেলা থেকে। তো আসলে রাসেল ভাই, এখন যেভাবে আমাকে দেখছেন, আমি আসলে এরকম ছিলাম না একসময়,
মানে যেভাবে ভিডিওতে
আমাকে দেখা যাচ্ছে সেভাবে আমি একসময় ছিলাম না। আমি এরকম যুদ্ধ করতাম, লম্বা পাঞ্জাবি জাতীয় এবং চুল ছিল পাগড়ি জাতীয় চুল, আর পাঁচক্ত নামাজ পড়ার চেষ্টা করতাম। তো এর ভিতরে জিন বস করা বা ধরার একটা প্রবণতা আমার ভিতরে আসে, এবং আমি এটা নিয়ে বেশ দীর্ঘদিন আমাদের যে এলাকা এলাকার সাধারণ যে লোকাল যারা মাওলানা রয়েছে তাদের কাছ থেকে পরামর্শ নিতাম। তারা বিভিন্ন ধরনের আমল আমাকে বলতো যে তোমরা এই আমলগুলো করলে বা তুমি এই আমলটা করলে এটা হয়তো বা পাবে। তো এক মাওলানা আমাকে একটা আমল দিয়েছিল, তো এটা বললো যে তুমি এটা 41 জন যদি করতে পারো এবং প্রতিদিন রাত্রে এটা 1000 বার করে পড়তে হবে। তো কিছুদিন করে করেছিলাম, কিন্তু আমার আর সাহসিকতা কুলালো না যে আমি এটা কন্টিনিউ করে যেতে চাই। তো আমি মাঝপথে এটা বাদ দিয়ে দিলাম, এরকম 18 থেকে 20 দিন করার পর এটা বাদ দিয়ে দিয়েছিলাম। তো এরকম এক পর্যায়ে আমার বিবাহের একটা মুহূর্ত চলে আসলো, বিবাহের জন্য আমার পাত্রী দেখা হলো। তো বিবাহের একটা মুহূর্তে, বিবাহের 1 মাস পূর্বে কোনো এক রাত্রে আমাকে দেখানো হলো যে আপনার বিবাহতে কোনো জটিলতা আছে, এটা স্বপ্নের মাধ্যমে আমাকে দেখানো হলো। তো যখন দেখানো হলো তো এই জিনিসটা আমি নেগলেক্ট করলাম যে হয়তো বা স্বপ্নে আমরা অনেক সময় অনেক কিছু দেখি বা প্যারানর অনেক কিছু ঘটনা ঘটতে পারে জাতীয়, তো এটা আমি ইগনোর করে গেলাম যে এটা কিছু না।
আচ্ছা,
তো বিয়ের 1 মাস পূর্বে থেকে এর একটা প্রাদুর্ভাব দেখা গেল। যেমন আমার ওয়াইফের, হবু ওয়াইফের, হবু ওয়াইফের চুল স্বাভাবিকভাবে পড়ে যাওয়া, তার চুল অনেক বড় ছিল, স্বাভাবিকভাবে চুলগুলো পড়ে যেতে শুরু করলো এবং আমার ভিতরে একটা দুর্বলতা কাজ করলো, আমার শরীরটা ভার হয়ে আসা শুরু করলো। তো অনেকে যারা মুরব্বী, বিশেষ করে আমার মা এবং আশেপাশে যারা মুরব্বী, তারা বললো যে বিয়ের আগে মেয়ের এরকম স্বাভাবিক চুল পড়ে যাওয়া এটা একটা অকল্যাণ জাতীয়। তো আমি জিনিসের চিন্তা করলাম হয়তো বা মুরব্বীরা এই জাতীয় কোনো কথা বলতে পারে যে হয়তো বা শুনে আসছে তারা আগে থেকে। তো এই জিনিসটাকে ইগনোর করে দিলাম যে না, এটা বিশেষ কিছু না, এই জাতীয় নিয়ে আমি আমার চিন্তা করা উচিত না। তো বিবাহ হলো আমার। বিবাহ হওয়ার পরে বিবাহের 18 দিনের মাথায় আমি কোনো একদিন আমার শ্বশুর বাড়ির দিকে যাচ্ছিলাম, যার পথে তার প্রথম সিম্পটম আমার ভিতরে দেখা যায়। সেটা হলো আমি যখন হাঁটতে যাচ্ছিলাম, হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো এর আগে একটু বর্ণনা করে নিয়ে আসবো, সেটা হলো আমার বাসা থেকে আমার শ্বশুরবার বাসার দূরত্ব 10 থেকে 15 মিনিট হেঁটে যেতে লাগে, এক রিক্সা গেলে 5 মিনিট যথেষ্ট। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো যাওয়ার পথে হঠাৎ পায়ে আমার কাটা যেত একটা জিনিস ফোটে। তো এটা আমি ইগনোর করি যে হয়তো বা কাটা যেত কোনো জিনিস ফুটছে, থাকে এটা কিছু না, বিষয় কিছু না, চলে গেলাম। সেদিন রাত্রে স্বাভাবিক হলাম, সকালে আর আমি বেড থেকে উঠতে পারি না, আমার শরীরটা ভার হয়ে গেছে, আমি শরীর প্রতিটা পয়েন্টে বা জায়গাগুলো, বিশেষ করে জয়েন্ট পয়েন্ট যেগুলো, এগুলো প্রচুর পেন শুরু হয়ে গেল। তো সেই অবস্থায় আমি উঠতে পারলাম না কোনো রকম, কোনো রকম আমাকে ধরে উঠানো হলো, আমার ওয়াইফ আমাকে সহযোগিতা করলো উঠাতে। তো এক পর্যায়ে আমার বাবা বললো যে ডাক্তার দেখাতে। তো আমি আমাদের লোকাল যে ডাক্তারগুলো আগে খালিশপুর এলাকায়, আমি আগে বলিনি, আমি হলাম খালিশপুরের বাসিন্দা, এটা খুলনা অবস্থিত। তো এক পর্যায়ে লোকাল ডাক্তারগুলো আমি দেখালাম। তো লোকাল ডাক্তারগুলো দেখানোর পরে তারা আমাকে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক এগুলো দিল, বলে এগুলো আপনি খান, খেলে হয়তো আপনি সুস্থ হয়ে যাবেন, এটা কোনো বিশেষ কিছু না। তো যখন আমি এগুলো গ্রহণ করলাম, গ্রহণ করা শুরু করলাম, 1 সপ্তাহ কেটে গেল, কিন্তু আমার শারীরিক কোনো উন্নতি হল না, আসলে বরং আরো অবনতি হতে লাগলো। এখন এরকম অবস্থায় চিন্তা করলাম যে তাহলে লোকাল ডাক্তার না দেখি হয়তো বা ভালো কোনো ডাক্তার আমি দেখানোর চেষ্টা করি। পরবর্তীতে ওই একটা বছর ওইরকম অতিক্রম হলো, বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তার দেখালাম, ইভেন এমনকি ঢাকায় আসছি, আমি রিসেন্টলি ঢাকায় এসেছি, পূর্বে আমি বিভিন্ন ডাক্তারখানে এসেছিলাম, বিভিন্ন বড় বড় হাসপাতালগুলোতে গিয়েছি। তো তারাও আমাকে মেডিসিন দিয়ে দিল, প্রেসক্রিপশন করে দিলাম, বললো যে এটা কিছু না, জাস্ট একটা পেইন, এটা আপনি কিছু টেস্ট দিল আমাকে টেস্ট করানোর জন্য, কিছু এক্স রে করলাম, এক্স রে করার পর বললো যে না, স্বাভাবিক কিছু নেই, পায়ে কোনো সমস্যা মনে হয় না নেই আপনার শরীরে, তো আপনি এই মেডিসিনগুলো ক্যারি করেন, আপনি সুস্থ হয়ে যাবেন। তো এইভাবে আমি মেডিসিন ক্যারি করা শুরু করলাম। তো মেডিসিন যখন ক্যারি করে আসলে তখন অবস্থার আরো পরিবর্তন হতে লাগে, মানে ভালোর দিকে না গিয়ে ওটা খারাপ দিকে আরো যেতে লাগে। তো এক পর্যায়ে চিন্তা করলাম যে মেডিসিনগুলো আমি খাচ্ছি শরীরে কোনো বিরূপ প্রতিক্রিয়া করতেছে কিনা, ইফেক্ট করতেছে কিনা। তো এরকম আস্তে আস্তে ফ্রাস্ট্রেশন হওয়া শুরু হয়ে গেল আমার ভিতরে, ভালো লাগে না, কোনো কাজ করতে পারি না। আর শিক্ষকতা অনেক আগে থেকেই করি, প্রায় 10 বছর ধরে শিক্ষকতা করতেছি, ইংরেজি পড়ছি, খালিশ করে আমার নিজস্ব কোচিং ছিল। তো আস্তে আস্তে ফ্রাস্ট্রেশন হয়ে যায়, কোচিং যাওয়া বন্ধ হয়ে যায়, ভালো লাগে না, খাওয়া দাওয়া ভালো লাগে না, মাথা ঝিম ভরে, শরীরটা ভার হয়ে যাচ্ছে, এই যে তো বিভিন্ন ঘটনা আমার সাথে ঘটতে শুরু করলো। যে মোটামুটি নিজেকে মনে হচ্ছিল যে আমি কি করব, কোথায় যাব, কার কাছে যাব, কোনো ওয়ে নেই। তো এরকম এক পর্যায়ে কোনো একদিন আমি আমার বন্ধুর দোকানে বসেছিলাম, বন্ধুর নাম হলো শাকিল, শাকিলের দোকান সব কম্পিউটারের দোকান, সেখানে বসেছিলাম। আমার মুহূর্তে একটা লোক আসলো, আমি সেখানে তিনজন বসেছিলাম, আমি, শাকিল এবং সুজন আর এক বন্ধু। তো এমন মুহূর্তে এক লোক আসলো যে লোককে আমি কোনো সময় আগে দেখিনি, কোনো সময় দেখিনি আগে। তো এসে তিনি আমাকে ইন্ডিকেশন করে ডাক দিল, ডেকে বলল আপনি একটু বাইরে আসবেন, আপনার সাথে কিছু কথা আছে। আমার আশ্চর্য লাগলো যে এখানে আমার তিনটা লোক বসে আছে, যে তিনজনকে ডাক না দিয়ে কেন উনি আমাকে ডাক দিল। তো আমি আসলাম, তখন উনি বলল যে আপনার কোনো একটা সমস্যা আছে। বললাম যে কি জাতীয় সমস্যা? সে বলল আপনার কাছে কোনো একটা জিনিস আসতে চাচ্ছে কিন্তু সে আসতে পারতেছে না, আপনার কাছে সেই জিনিসটা আসতে চাচ্ছে, এখনো আসতে চাচ্ছে কিন্তু সে আসতে পারতেছে না। তা আমি চিন্তা করলাম যে সেই কথাটা আমার মনে পড়ে গেল যে হয়তো আমি এক সময় জিনের একটা সাধনা করতাম কিন্তু সাধনা করতে 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 ছেড়ে দিয়েছি। এর ভিতরে একটু কথা বলে নিই রাসেল ভাই, যে সাধনা যখন করতাম আমি কিছুদিন, করার পরে এই রাতে যখন ঘুমাতাম তো বিভিন্ন ধরনের আমার গায়ে শব্দ আসতো, চর আসতো, অনেক সময় গালে চর পড়তো, পিঠের উপরে চর পড়তো। তো স্বাভাবিক সকালে গালগুলো ফুলে যেত। তো এটা মা যখন জানতে যেত, আমি বললাম যে হয়তো বা কোনো পিঁপড়া বা কোনো বিষাক্ত কোনো কিছু কামড় দিয়ে সেই কারণে। এই জিনিসগুলো আর আমি তাকে বলতাম না, মাকে ইগনোর করতাম, ইগনোর করে দিতাম। ওয়াইফ জানতে চেত, ওটা আমি ইগনোর করে দিতাম। তো ওয়াইফ আমার একদিন বললো যে না, এটা আপনার কোনো কিছু না, আপনার হয়তো বা আপনি কোনো কিছু লুকাচ্ছেন এখানে। আমি বললাম যে হ্যাঁ, আমি একটা জিনিস লুকাচ্ছি। তখন ওয়াইফকে এই কথা বললাম। তো যাক, আমি সেই জায়গায় চলে যাচ্ছি। তো উনি লোকটা যখন আমাকে ডাক দিল, ডাক দিয়ে বললো যে আপনার একটা সমস্যা আছে, আপনার কাছে কোনো একটা জিনিস আসতে চাচ্ছে কিন্তু কোনো হয়তো বা ওই সে খুঁজে পাচ্ছে না, বা আপনি কিছু করতে পারতেছেন না, বিদেশে আসতে পারতেছে না, হয়তো বা সে আপনাকে একটা ক্ষতি অলরেডি করে দিয়েছে। তো আমি এই জিনিসটা হিসাবটা তখন মিলে গেল যে হ্যাঁ, অলরেডি আমার শারীরিক অবস্থার পরিবর্তন হয়ে গেছে, তো আমি আসলে এই ক্ষতিটার ভিতরেই আছে। এটা অনুভব করলাম যে তার কথার সাথে কথাটা মিলে গেল। তা আমি যখন তার পরিচয় জানতে চাই, তখন তিনি তার পরিচয়টা দেন না, উনি বলেন যে আমি আপনাদের বাসে যাবো। ঠিক আছে, ওয়েলকাম, আপনি আসেন। কবে আসবেন? বলে কালকে আসবো। তো কালকে স্বাভাবিক অ্যাজ ইউজুয়াল উনি চলে আসলো। আসার পরে আমার বাসাটাকে পর্যবেক্ষণ করলো এবং আমাকে একটা তাবিজ দিয়ে গেলো, বলো এইটা আপনি রাখবেন, তাইলে হয়তো বা এই জাতীয় শক্তি থেকে বা এই জাতীয় যে ক্ষতিটা হচ্ছে, ক্ষতি থেকে হয়তো বা কিছুটা আল্লাহ যদি মাফ করে, মাফ করতেও পারে। তো আমি তাবিজটা স্বাভাবিক রাখলাম এবং রাখার পরে, রাখার সময় উনি বলে দিলেন যে আপনি তরকারিতে কিছু কিছু খাবার খাবেন না, যেমন হলুদ খেতে পারবেন না, পেঁয়াজ খেতে পারবেন না, অতিরিক্ত ঝাল খাবেন না। এই যে জিনিসগুলো পুরোপুরি নিষিদ্ধ করে দিল আমার জন্য। তো সেভাবে মানলাম, কিছুদিন মানার পরে আর স্বাভাবিক রইলাম না। তো তো কোনো একদিন
অবস্থা ভালো হচ্ছিল,
তাবিজটা যখন আমি ইউজ করতেছিলাম আসলে ভাই, তো ইউজ করার পরে কিছুটা অবস্থা উন্নতি হয়েছিল, কিছুটা উন্নতি হয়েছিল। তো কোনো এক কারণে তাবিজটা একদিন ঘুমের মাধ্যমে, যখন আমি রাত্রে ঘুমে সকালে উঠে দেখি যে তাবিজটা আমার নেই, হাতে হারিয়ে গেছে কোনো একভাবে। এটা আমি জানি না কিভাবে, আজ পর্যন্ত কারোরও খুঁজে পেলাম না। ওয়াইফকে জিজ্ঞেস করলে ওয়াইফ বলে না, আমি বিছানায় তো সকালে আসলে গোছ গাছ করার সময় অনেক সময় হয়তো বা পড়ে যেতে পারে, এটা ধারণা করলাম। তো এখন উনি আমাকে হারিয়ে যাওয়ার পরে এখন আমার অবস্থা সে আগের মতো খারাপ হতে শুরু করলো, ইভেন আরো ডিটেরিওরেটিং হয়ে গেল, আরো হানিকর হয়ে গেল। এখন এমন তো অবস্থায় কোনো উপায় না পেয়ে ফ্রাস্ট্রেশন হয়ে গেলাম আরো, যে কি করবো, এবং বড় বড় ডাক্তার দেখলাম, অনেক টাকা পয়সা নষ্ট করলাম, কিন্তু আমার তো কোনো ওয়ে হলো না, বা আমি কোনো ওয়েকে গেট করতে পারলাম না, যে কি করবো এখন আমি। তো এমন এক সময় সেই দোকানে, যে দোকানে সাইকেলের দোকানে বসেছিলাম, ওই দোকানে যখন বসে আছে তখন আমার এক বন্ধু সুজন, সে বলছে যে তুমি আমাকে একটু সময় দিতে পারো। বললাম কেন? তো তোমাকে আমি এক চাচার কাছে নিয়ে যাবো। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি যাবো। তো অ্যাজ ইউজুয়াল আমি গেলাম পরের দিন। তো যাওয়ার পরে চাচার একটু বলে দিই, চাচার নাম হলো সৈয়দুল ইসলাম, উনি খালিশপুর কিষেন জুটমলে শ্রমিক। তো এখানে যখন আমি গেলাম চাচার কাছে, যাওয়ার পরে চাচা আমাকে দেখা মাত্রই বললেন যে আপনি ওই বেডে বসেন, এই বেডে, এই বেডে না বসে ওই বেডে বসেন। সুজন, তুমি আমার বিষয়ে একটু বলো তাকে। সুজন যখন চাচাকে বললো যে দেখেন তো চাচা আমি আমার এক বন্ধু সে বিগত এরকম সমস্যাটার কথা বললো, বলার পরে চাচা তখন কি করলো মানে এটা আমার আসলে না দেখলে বিশ্বাস করার মতো নয় রাসেল ভাই জিনিসটা, যে চাচা এক গ্লাস পানি নিলেন, পানির অর্ধেক পানি ফেলে দিলেন, অর্ধেক পানি ফেলে দিয়ে হাতে কি জানে একটা চূড়ার মতো করলেন, পরে পরে ফু দিলেন, ফু দেওয়া মাত্র আমরা যেরকম মোবাইলে কথা বলি রাসেল ভাই উনি ঠিক গ্লাসটা নিয়ে কানের কাছে নিয়ে ঠিক এইভাবে কথা বলতেছে এবং তার হাতটা নড়তেছে, এবং যখন হাতটা নড়তেছে তখন আমাদেরকে বলেছিলেন যখন আমি কথা বলবো তখন আমার হাতটা চেপে ধরতো, তো আমরা ওইখানে উপস্থিত দু তিন জন ছিলাম, আমার হাতটা চেপে দেওয়ার পরেও হাতটা প্রচুর পরিমাণ নড়তেছে কিন্তু আমরা ঠেকে রাখতে পারতেছি না, তো উনি একটাই কথা বললেন যে যে আপা এমক নামের স্থানে এমক নামের লোকের কি সমস্যা, এখন কাকে আপা করলেন এই জিনিসটা আমরা আর বুঝতে পারিনি যে কাকে তিনি আপা করে সম্বোধন করলেন, তো উনি যেটা জানালেন যে হ্যাঁ ওর একটু সমস্যা রয়েছে, ও একসময় একটা সাধনা করতো, করতে 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 সে ছেড়ে দিয়েছে, তো ওকে স্বপ্নের মাধ্যমে ক্ষতি করা হয়েছে, তো আমি যখন ক্ষতিটা জানতে চাইলাম যে চাচা একটু খুলে বলেন ক্ষতিটা কেমন হয়েছে আমার, তো চাচা বললো আপনাকে স্বপ্নের মাধ্যমে চিলের মাংস খাওয়ানো হয়েছে, তা আমি একটু শুনে অ্যাস্টোনিস্ট হয়ে গেলাম যে চিলের মাংস খাওয়া কীভাবে খা স্বপ্নে আবার কীভাবে খায় মানুষকে, একটু অবাক হয়ে গেলাম কিছুটা যে চিলের মাংস চাচা তারপর বিশ্বাস করে নিলাম, তো উনি বললো যে সেই জিনিসটা আপনার শরীর থেকে বের হওয়া না পর্যন্ত আপনি সুস্থ হবেন না, কোনো সময় সুস্থ হবেন না, এই মেডিসিন যাই করেন কোনো কিছু আপনার কাজে
লাগবে না।
জি, তো উনি আমাকে নিয়ে নেওয়ার পরে রুমটা সম্পূর্ণ অন্ধকার করে দিল, অন্ধকার করে আমি যে বেডে বসেছিলাম সেই বেডে আমাকে শোয়া দিল, তো আমি শুয়ে রইলাম এবং শোয়ানোর পরে আমার যে নাভিটা সাতটা একটু উঠিয়ে দিল, উঠে নাভিতে দেখলাম কিছু পানি দিল, পানি পরে পরে দিল এবং কিছুটা আমি হাতের একটু ইশারা মানে এই পেলাম যে হয়তো বা নাভিতে উনি কোনো কিছু করতেছেন, কিন্তু যেখানে নাভিটা বন্ধ নাভিতে কোনো ছিদ্র নেই এটা তো আমরা সবাই জানি, কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম পাঁচ সাত মিনিট পরে দেখলাম আলো জ্বালানো হলো, আলো দেখে উনি আমাকে দেখালেন যে আপনার নাভি থেকে এই যে মাংসগুলো বের হয়েছে প্রায় সেখানে মানে পচা মাংস, একটা মাংস প্রায় 100-150 গ্রাম এরকম একটা মাংস, মাংস একটা স্তূপ বের হলো ওইখান থেকে, এটা দেখানো আমাকে দেয়া হলো, বলে এই জিনিসটা আপনাকে স্বপ্নে খাওয়ানো হয়েছিল এই কারণে আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনি যে কোনো মেডিসিন গ্রহণ করলে আপনার কাজ হচ্ছে না, যখনটা আমার শরীর থেকে বের হয়ে আসলো রাসেল ভাই তখন আমি একটু অনুভব করলাম যে আমার শরীর থেকে কি যেন একটা জিনিস বের হয়ে গেছে, এটা আমি অনুভব করলাম তখন যে কি যেন একটা জিনিস আমার শরীর থেকে বের হয়ে গেছে, একটা শরীরটা ফ্রি হয়ে গেছে আগের মতো নেই, তারপর চাচা আমাকে কিছু নির্দেশনা দিলেন এবং আমাকে বললেন একটা তেল এনে দিতে, তো তেল এনে আমি আনলাম, আনার পরে বললো যে এটা আগামীকালকে তেলটা নিয়ে যাবেন, তো আমি চিন্তা করলাম যে তেলটা আমি দিয়ে আসলাম, তেলটা তো সঙ্গে সঙ্গে এর আগে যাদের কাছে গিয়েছিলাম অনেক কমের কাছে গিয়েছে যেটা আমি মাঝখানে বলতে ভুলে গেছি, তারা সঙ্গে সঙ্গে পরে ফু দিয়ে দিয়ে দিত তেলটা লাগানোর জন্য, সঙ্গে শরীরে যেখানে যেখানে সমস্যা আছে সেখানে আপনি লাগাবেন, তো চাচা সেদিন রাতে আর তেলটা দিল না আমাকে, তো তেলটা না দিয়ে আমাকে বললো যে আগামীকালকে আপনি আসেন, তো আমি যখন আগামীকালকে সেই বন্ধু সুজন বন্ধু ওকে নিয়ে আমি যখন আবার গেলাম সেখানে, তো তখন আমাকে তেলটা দেওয়া হলো এবং তেলে আমি দেখলাম যে ওইখানে কিছু আয়াত লেখা রয়েছে, সরিষা তেলে কিছু আয়াত লেখা রয়েছে ভিতরে, তো যখন আমি কারণটা জিজ্ঞেস করলাম যে আমার বন্ধুর কাছে সে প্রথম আমাকে বলতে চাইলো না, কারণ এই জাতীয় বিশেষ ঘটনা আসলে জিন বা পরির বশ জাতীয় ঘটনা কেউ কাউকে সাধারণত বলে না আসলে, তো আমি তার কাছে মানে ই করলাম জোর করলাম জিদ করলাম যে সুজন তুমি যদি চাচা বিষয়ে কোনো কিছু জেনে থাকো আমার একটু বলো, তো বললো যে উনি একজন আনএডুকেটেড, যখন এই কথা বললো আমি একটু অবাক হয়ে গেলাম যে আনএডুকেটেড তাহলে কি সুন্দর আয়াত লেখা, একটা আরবিতে লেখা, তো এই আয়াতটা কিভাবে লেখলো, তখন আমার একটা চিন্তা আসলো যে উনি একজন আনএডুকেটেড পার্সন তাহলে আয়াতটা কিভাবে আসলো, তো সে আমাকে বর্ণনা করলো যে এই জিনিসটা যখন হয় তখন রাত্রে ওই পরীরা এসে আয়াতগুলো লিখে দিয়ে যায় এবং চাচা সকালে ফজরের নামাজ পড়ে ওই আয়াতগুলো কেটে কেটে বোতলে ভরে দেয় এবং যার দিতে সেটা তাকে দিয়ে দেয় এবং ইউজ করতে বলে, এইভাবে অনেক মানুষ উপকার পেয়েছে, তো আমিও পেয়েছিলাম, তো চাচার ঘটনা যখন জানতে চাই যে এই জিনিসটা উনি কিভাবে করে বা পরীকে কিভাবে আনলো, তো তখন সে আমাকে ছোট্ট একটা ঘটনা বলে, আমি এটা সংক্ষিপ্তভাবে বলতেছি আসলে যে চাচা নিজের গ্রাম হলো বরিশাল, বরিশাল গ্রামে চাচা ছোটবেলা থেকে একটু দুষ্ট প্রকৃতির একটু দুষ্ট স্বভাবের, দুষ্ট স্বভাবের হওয়াতে উনি প্রায় রাত্রেই অধিকাংশ রাত্রে ঘুরে ঘুরে বেড়াতেন বা বাসায় রাত্রে লেট করে আসতেন, তো কোনো একদিন উনি দেখতে পারেন যে তার গ্রামে একটা দিঘি ছিল, দিঘিতে উপর থেকে আসমান থেকে কিছু মেয়ে আকৃতি পরি জাতীয় পরে বর্ণনা পেয়েছে, পরিয়েরা আসমান থেকে নেমে এসছে, নেমে এসে ওই পুকুরে তারা তাদের গায়ে যে ওড়না জাতীয় ছিল ওইটা রেখে, সাদা ওড়না জাতীয় যেটা ছিল ওইটা রেখে তারা পুকুরে ওই দিঘিতে গোসল করা শুরু করলো। তো চাচা এই দৃশ্যটা যখন দেখতে পায় তখন সাহস করে চলে যায়, যে একটা পরীর ওই সে ওড়না, ওই ওড়নাটা হাতে ধরে, ধরলে অন্যান্য পরীরা যে যার মতো অবস্থান করে তারা চলে যায়, কিন্তু ওই পরীটা আর পানি থেকে বা জল থেকে উঠতে পারে না। না পারলে তাকে বলতে হবে যে তুমি এখান থেকে চলে যাও, পরীটা তখন বললো যে তুমি এখান থেকে চলে যাও না হলে আমি তোমাকে মেরে ফেলবো। চাচা বললো যা হবার তাই হবে, কোনো সমস্যা নাই, কিন্তু আমি যাবো না, এটা আমি দেবো না। তখন সে বলল যে তুমি কি চাও, পরীটা বলল তুমি কি চাও, তো চাচা বলতেছেন যে আমি চাই আপনি আমার কাছে থাকবেন যে কোনোভাবে। তো ওই যে কাপড়টা চাচা কি করলো, বাসায় তার বাসায় নিজের বাসায় মাটি প্রায় 15-20 ফিট মাটির নিচে কোনো একটা হাড়ির পাত্রে ওই কাপড়টা ওইখানে লুকিয়ে রাখছেন, যেটা এখনো পর্যন্ত সংরক্ষিত আছে। তো এই তখন তারপর থেকে আমি কিছুটা স্বাভাবিক সুস্থ হওয়া শুরু করলাম চাচার ওই নির্দেশ পরে। আমি বিভিন্ন জায়গায় আরও গিয়েছিলাম মেডিসিনের জন্য, আর এখন রাসেল ভাই যেটা হয় মোটামুটি আমি সুস্থ, কিন্তু পরিপূর্ণ সুস্থ না। এখন যেটা আমার সাথে ঘটে সেটা হলো, এটা আমার যারা রুমমেট তারা আমাকে বর্ণনা করে যে অনেক সময় আমি হঠাৎ করে রাতে উঠে যাই, উঠে যাই অনেক সময় আসনে বসে পড়ি, আসনে বসে পড়ে বিভিন্ন ধরনের কী যাতে কী জিনিস জাতীয় আমি পড়তে শুরু করি। এইভাবে মোটামুটি এখন আমার দিন কাটছে, দিন কাটাতে এখন মোটামুটি খুব সুস্থ না, এখনও অসুস্থ আছে। আর মাঝে মাঝে রাসেল ভাই এই জাতীয় সমস্যা দেখা দেয়, যেটা আমার ওয়াইফও আমাকে মাঝে বর্ণনা করছে।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার এখনো পর্যন্ত সমস্যা শেষ হয়নি সেটা আমরা জানলাম। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আরো একটা ঘটনা আপনাদেরকে পড়ে শোনাবো, অর্থাৎ একটা ইমেইল আছে আমাদের কাছে, সেই ইমেইলটা আমরা পড়ে শোনাবো। তো এটা আমরা পেয়েছি দেশের বাইরে থেকে, এবং যিনি লিখেছেন তার নাম ফাহিম, এবং তিনি বলেছেন, আই হ্যাভ বিন লিভিং ইন দ্য ইউনাইটেড স্টেটস সিন্স দ্য এজ অফ 4। আচ্ছা আচ্ছা, তিনি বলছেন এতদিন বাইরে থাকার জন্য আমি বাংলা লিখতে আর পড়তে পারি না, আনফর্চুনেটলি, সো প্লিজ ফরগিভ মি ফর টাইপিং বাংলা ইন ইংলিশ। তিনি লিখেছেন যে আমি নিউ ইয়র্ক সিটিতে 1999 থেকে কুইন্সে থাকি, বলতে কোনো শরম নাই যে আমি অনেক ভীতু দেশে অনেকবার ভিজিট করেছি, আমার ফ্যামিলি ঢাকাতে থাকে, অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ঘটনা শুনেছি, বাট ফর টুডে আই ওয়ান্ট টু শেয়ার দ্য স্টোরি অফ কিংস পার্ক, এবং কিংস পার্কের একটা সাইকিয়াট্রিক ওয়ার্ড সেইখানকার, এবং তিনি বলছেন আমার কলেজ কুইন্সের জ্যামাইকা নামের একটা এলাকায়, আর আমার জ্যামাইকা থেকে 5 মিনিট পরেই শুরু হয় লং আইল্যান্ড। লং আইল্যান্ড অনেক বড়, এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত গেলে কারে গেলেও 4-5 ঘন্টা লেগে যায়। জায়গাটা অনেকটা সারাউন্ডেড বাই নেচার, অনেক গাছপালা রয়েছে, এবং তিনি বলছেন যে আমার এক বড় ভাইয়ের কাছে শুনেছি যে এই কিংস পার্কে ব্যাপারে, এবং লং আইল্যান্ড ঢোকার পরে আরও 50 মাইল অলমোস্ট 90 মিনিটস ড্রাইভের পর জায়গাটা আসে। এটা একটি অ্যাবান্ডেন্ট গভর্নমেন্ট ওয়ার্ল্ড, এবং 1885 থেকে 1996 পর্যন্ত জায়গাটা অ্যাক্টিভ ছিল, অ্যান্ড এক পয়েন্টে মোর দেন 9,000 মেন্টালি ইল পেশেন্টস এখানে থাকত, অ্যাসাইলাম টাইপের। তার মানে এখানে মেইন ট্রিটমেন্ট অপশন ছিল শক থেরাপি, অ্যান্ড বুঝতেই পারছেন তার মানে যেটা বলছিলাম আর কি। অ্যান্ড নাও জায়গাটা একটা স্টেট পার্ক হিসেবে রাখা হয়েছে, বাট সন্ধ্যা 6টার পরে ঢোকা রেস্ট্রিক্টেড। কমপ্লেক্সটার ভেতরে অনেকগুলো অ্যাবান্ডেন্ট বিল্ডিং, যেখানে না হলেও 100-এর বেশি পেশেন্ট মারা গেছে। কমপ্লেক্সের ভিতরে একটি গ্রেভিয়ার্ড আছে যেখানে সব এক্সপায়ার্ড পেশেন্টদের কবর দেওয়া হয়েছে, এবং যে বড় ভাই জায়গাটার কথা বলেছেন আমাকে, তার মতো করে বলছি ঘটনাটা। একদিন সব বন্ধু মিলে আড্ডা মারছিলাম, কলেজের ছুটি শুরু হয়েছিল, বাট আমরা কেউ এখনো বাড়ি যাইনি, এবং ডর্মে বসে বসে অনেক বোরিং লাগছিল। তারপর আমার এক ফ্রেন্ড বলল একই একটা হন্টেড স্পটে যাবো নাকি। জায়গাটার নাম কিংস পার্ক। আমরা 5 জন মিলে ডিসিশন নিলাম কিংস্পার্ক সাইকিয়াট্রিক ওয়ার্ড, এবং আমরা পাঁচজন মিলে ডিসিশন নিলাম যে চল দেখে আসি, কিছু করার নাই, সময়টা ভালোই কাটবে। আমি এবং আমার ফ্রেন্ড ড্রাইভ করছি, এবং প্যাসেঞ্জার সিটে, ব্যাক সিটে আমরা আরও তিনজন। আমাদের কলেজের লং আইল্যান্ডের বলতে গেলে লাস্টের পরে কিংস পার্কে যেতে বেশি সময় লাগেনি, 45 মিনিট ড্রাইভ করার পরেই এন্ট্রান্স সামনে আসলাম। কোনো নেম লেখা নাই পুরা কমপ্লেক্সে, অনেক বড় অ্যান্ড বড় বড় গাছ দিয়ে বাউন্ডারি দেওয়া, এবং লাগছে গাছগুলি পুরা কমপ্লেক্স থেকে বাহির থেকে ছাতার মতো এবং আমব্রেলার মতন লাগে আর কি, জাস্ট একটা সাইন দেওয়া রেস্ট্রিক্টেড এরিয়া, ডু নট এন্টার। আমরা তাও গাড়ি নিয়ে এন্ট্রি করলাম এবং ঢোকার পরে দেখলাম যে ফার্স্ট মেইন বিল্ডিংয়ে একটি ক্যাসেলের মতো জ্বলছে সন্ধ্যার আলোতে, এবং সবগুলো জানালা ভাঙা, অনেক পুরনো। এবং এরপরে কমপ্লেক্সের রোডে ওপরে ড্রাইভ করা শুরু করলাম। বিল্ডিংয়ের পরে বিল্ডিং এভরি সিঙ্গেল ওয়ান অ্যাবান্ডেন্ট, কিন্তু কিছু বিল্ডিং গুলো অনেকটা ভেঙেও গেছে। এবং তারপরে আমরা ডিসিশন নিলাম যে একটু নেমে দেখি। নামার পরে মেইন বিল্ডিং এর ফ্রেঞ্চটাতে ওভারটেক করে আমরা বিল্ডিং এ ঢুকলাম, এবং 100টা রুমের সবগুলি বেডের লোহার শিকল দেওয়া ছিল, এবং আগে পেশেন্ট ওখানে ভালো থাকলো এবং সামারের দিন ছিল, বাট জায়গাটা এত ঠান্ডা 5 মিনিট পরেই বের হয়ে গিয়েছে। ব্যাক করার পর কারে ঢুকলাম, অ্যান্ড ডিসিশন নেওয়া হলো যে অনেক হয়েছে, এখন চল যাই। মেইন বিল্ডিং এর পাশেই এন্ট্রান্সটা ছিল, বাট আমরা যখন আগের জায়গাতে গেলাম ওইখানে কোনো এক্সিট বা এন্ট্রান্স কিছুই নেই, সবাই একটু ঘাবড়ে গেলাম। বাট তাও গাড়ি দিয়ে বাট কোনো এক্সিট পাচ্ছিলাম না, বাট প্রায় 90 মিনিটস পরে হঠাৎ করে পুলিশের একটা কার সাইরেন শুনলাম, এবং পিছিয়ে থেকে দেখতে পেলাম, যখন মানে খুঁজে পাচ্ছিলাম না, কোনো কোথাও থেকে বেরোতে পারছিলাম না, তখন ঠিক সেই মুহূর্তে পুলিশের কার আমাদেরকে পুল ওভার করতে সিগন্যাল দিচ্ছে। ভেতরে একটু রিলিফ পেলাম যে যাই হোক, পুলিশ অফিসারকে কিছু জিজ্ঞেস করলে নিশ্চয়ই বোঝা যাবে। পুল ওভার করার পরে দেখলাম কারটা অনেক পুরনো এবং একদম পুরনো পুলিশ কার, আমি এটা কোনোদিন এর আগে দেখিনি। একটি অফিসার বের হলো এবং মিরর দিয়ে দেখলাম তার গাড়িতে আর কেউ নেই। ইউজুয়ালি একটি পুলিশ কারে অল টাইম 2 জন অফিসার থাকে। সন্ধ্যার সময় অফিসার সানগ্লাস পরাছিল এবং আমার উইন্ডোতে এসে 3টি বাড়ি দিয়েছিল এবং আঙুল দিয়ে সে বাড়িটা দিয়েছিল, এবং আমি উইন্ডো নামালাম, বলল যে ইউ গাইজ শুডন্ট হ্যাভ কাম হিয়ার, দিস ইজ রেস্ট্রিক্টেড এরিয়া। এবং তারপর আমি বললাম যে সরি স্যার, আমরা এখানে এসেছিলাম বাই মিস্টেক অ্যান্ড উই ওয়ার লস্ট। এবং নর্মালি পুলিশ কার পুল ওভার করলে বিফোর ডুইং অর সেইং এনিথিং লাইসেন্স অথবা রেজিস্ট্রেশন চাবে, কিন্তু অফিসার সে সমস্ত কিছুই চান নাই। আমার কথা বলার পরে অফিসার সানগ্লাসগুলি খুললেন, এবং খোলার পরে আমরা যা দেখলাম তা আমরা কোনোদিন ভুলবো না। অফিসারের কোনো চোখ ছিল না, জাস্ট 2টা ব্ল্যাক হোলস তার ফেসের মধ্যে। এটা দেখার পরে আমরা সবাই শকড, এবং আমরা সবাই শকড হয়ে গেছি, এবং কিছু বের হচ্ছিল না মুখ দিয়ে, আমাদের মুভ করতেও পারছি না। অফিসার সিম্পলি একটা স্মাইল দিয়ে বলল ফলো মি এবং আইল শো ইউ গাইস আউট। দেন সে তার কারটা নিয়ে ঢুকলো আমাদের সাথে গেল, এবং 2 সেকেন্ড তাকে ফলো করার পরেই আমরা মেইন বিল্ডিং এর সামনে আবারও আসলাম, এবং একটি এক্সিট সেখানেই ছিল। পুলিশ থেকে কারটা আগে বের হয়ে গেল এবং আমরা 1 সেকেন্ড পরেই বের হলাম কমপ্লেক্স থেকে। বের হওয়ার পর দেখলাম কোনো পুলিশের গাড়ি বা কার কিচ্ছু নেই, কমপ্লেক্সের বাইরে সোজা রাস্তা, কোনো টার্ন নেই, এবং কারটা কোথায় গেল আমরা আজ পর্যন্ত বুঝতে পারিনি। সারা রাস্তা আমরা সব কিছুই একটি সাইন্টিফিক রিজন দিতে চেষ্টা করলাম, একটা এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করলাম, মেবি পুলিশ ভালো ছিল এর জন্য লাইসেন্স চেক করে নাই, অ্যান্ড মেবি সন্ধ্যার পরে ডার্ক হয়ে গিয়েছিল যার জন্য তাকে দেখতে আমরা ভুল করছি, যেরকম ব্ল্যাক হোলস মনে হচ্ছে ফেসের মধ্যে। বাট আমরা গাড়ির হেডলাইটের আলোতে সবাই দেখেছি যে অফিসারের কোনো চোখ ছিল না। আর মেইন বিল্ডিং এর সামনে 15 বার আমরা রাউন্ড দিয়েছি, বাট কোনো ধরনের কোনো এক্সিট আমরা পাইনি খুঁজে।
কোনো কিছুই বহে যায় নাই। এরপর আমরা কখনো আর ওইদিকে যাইনি এবং এটাই ছিল ঘটনা। এবং ঘটনা শোনার পরে আমি এবং আমার ফ্রেন্ড ডিসিশন নিয়েছিলাম যে একবার হলেও সেখানে যেতে হবে। বাট আমরা দুবার গেছি এবং সেই দুটা ট্রিপ গুলো আমাদের লাইফের অনেক মেমোরেবল এবং অনেক স্কেরি দুটা মোমেন্টস হয়ে গেছে। আশা করছি আপনাদের কাছেই প্রথম স্টোরিটা ভালো লাগবে। যদি আপনি চান তাহলে তারপরে তিনি লিখেছেন যে নেক্সট উইকে তিনি আরো একটা পাঠাতে পারেন, ডেফিনেটলি আপনি পাঠাতে পারেন, আপনার ঘটনার অপেক্ষায় থাকলাম। অ্যান্ড এটা ছিল স্টোরি, আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। আমরা সব কিছুই পড়বো, তবে তার আগে ছোট্ট বিজ্ঞাপন বিরতির কথা। আমাদের কাছে প্রচুর SMS রয়েছে, আমাদের কাছে প্রচুর আপনাদের ফেসবুক মেসেজ রয়েছে, সব কিছুই পড়বো আমরা। বাট তার আগে আমাদের একটা ব্রেকে যেতে হবে, ব্রেকের পর আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড ফর দ্য ফুটি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুটি।
ভূত FM, দ্য নাইট comes alive with drumming form.
That's right, the night comes alive with drumming form. Shunchen shop shuma video 88.2 FM চলছে ভূত FM। এবং আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে SMS করছেন আসমিনা ওয়াবদা খুলনা থেকে, এবং আমাদেরকে লিখেছেন সুস্মিতা বনি, এবং তিনি আমাদের সাথে শুনছেন, ভালো ভয় লাগছে তার কাছে। আলিফ আমাদেরকে লিখেছেন যে গল্পটা ভালো, এবং আমাদেরকে রাজু লিখেছেন যে খুব ভালো লাগছে। শুভ রাজশাহীকে লিখেছেন লাইট অফ করে তিনি শুনছেন, এবং তিনি আগরবাতি জ্বালিয়েছেন আজকে শোনার জন্য। জ্যাকলিন আমাদের নাটোর টিভি সেন্টার থেকে SMS করেছেন, তুষার চট্টগ্রাম থেকে SMS করেছেন, মনিরুল আমাদের নাটোর থেকে SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন তন্ময় খুলনা থেকে, তাহসিন না তুহিন আমাদের SMS করেছেন, তুহিন হোসেন এবং তুহিন হোসেন বাবু। এছাড়া আমাদের ইমরান SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন, দেখতে পাচ্ছি। আচ্ছা, তিনি বলছেন যে ভয়ঙ্কর ঘটনা ছাড়া ভূত FM জমে নাকি, ভয়ঙ্কর ঘটনা প্লে করুন। আমাদের কাছে অনেকগুলো ঘটনা রয়েছে, দেখি কোনটা আপনাকে ভয় দেখাতে পারে বা ভয় ধরাতে পারে। আহাদ ম্যামন সিং থেকে লিখেছেন যে ইলেকট্রিসিটি নাই, খুব ভয় করছে। সিদ্দিক আমাদের SMS করেছেন জুবাইন থেকে, সাকিব আমাদের SMS করেছেন, SMS করেছেন SI চাবরার হবিগঞ্জ থেকে, সাকিবের অবশ্য এখনো ভয় লাগছে না। এবং আবরারের ইমেলটা খুব ভালো লেগেছে। আদিত্য আমাদের SMS করেছেন, ফার্স্ট যে স্টোরিটা তার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে। অনেক কাকন মিনা বাজার থেকে আমাদের SMS, মিনা বাজার খুলনা থেকে আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন সুপ্ত ময়মন সিং থেকে। এছাড়াও আমাদেরকে লিখেছেন নায়াল, সেকেন্ড স্টোরিটা অসাম লেগেছে তার কাছে। সাইফ আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদের সিলেট থেকে মিরান। এছাড়া আমাদের খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন SMS করেছেন, এবং তিনি লিখেছেন উই লাভ ভূত FM অ্যান্ড অলওয়েজ তিনি তারা এনজয় করেন সেটা। খাইরুল আমাদের SMS করেছেন ঘাটাইল ক্যান্টনমেন্ট থেকে, এবং আমাদেরকে SMS করেছেন শাকিল রাজশাহী থেকে, আদনান সিলেট থেকে আমাদের SMS করেছেন, অমিত তালুকদার আমাদের এখানে SMS করেছেন, বাপ্পি নড়াইল থেকে আমাদের SMS করেছেন, হানিফ রব্বানি সিলেট থেকে SMS করেছেন। SMS করেছেন আরো অনেকে। আপনি যদি SMS করতে চান মোবাইলের মেসেজ নাকি টাইপ করুন ফুর্তি FORTI50, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। অবশ্যই শুরুতে উল্লেখ করুন যে এই ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করেছেন নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাবো। আমাদের হাতে সময় কম, ফেসবুকের পোস্টগুলো পড়বো, তবে তার আগে আমাদের সেকেন্ড যে গেস্ট তার ঘটনা শুনবো আমরা। কি নাম আপনার সেটা একটু বলুন প্লিজ।
হ্যাঁ লিখুন, আমি শিহাব ফ্রম মিরপুর রোড এরিয়া।
ওকে, চলে যাই আপনার ঘটনায়।
ঘটনাটা বেসিক্যালি ঘটে আমার বাসায় আর এবং বাইরে দুটো মিলিয়ে। বেসিক্যালি আমার সারাদিনে যে সময়টুক থাকে ফ্রি টাইমটুক, সেই ফ্রি টাইমে আমি পেন্টিং করে থাকি। তো এই ঘটনা মেন টিয়াটা হচ্ছে পেন্ট থেকে শুরু হয়, একদিন রাতের ঘটনা। আমি যখন
এই ঘটনা আমি একটু বলবো যে খুব ইন্টারেস্টিং, এবং এই ঘটনা নিয়ে আপনি দেখতে চান যে কি ঘটনাটি বলছে তাহলে চলে যান আমাদের ফেসবুক পেজে www.facebook.com/footfm.rasel, এই পেজে গিয়ে আপনি ভিডিওটা গিয়ে দেখতে পারবেন। আমরা চলে যাই আবার ঘটনায়। আপনি যে পেন্ট হয় এবং আপনি রেগুলার পেন্ট করেন, এবং পেন্ট নিয়ে এই ঘটনাটা।
জি জি, সেটা এক রাতের ঘটনা। আমি প্রতিদিন রাতে খুব রাত পর্যন্ত জেগে থাকি এবং দেখা যায় বেসিক্যালি মাঝে মধ্যে ভোরও হয়ে যায় আমার রাতে। তো রাতের বেশিরভাগ টাইমটা আমি পেন্টের মধ্যেই কাটাই। একদিন রাতে আমি আমার স্কেচ বোর্ডে হোয়াইট পেপার সেট করি, দেন ব্রাশগুলো ভিজাই এবং মেক করতে থাকি যে পেন্ট করার জন্য। তো ওই দিন আসলে ব্যাপারটা হয় যে আমি যখন পেপারটা সেট করি হোয়াইট বোর্ডে, তারপর আমি ব্রাশটা ধোয়া কিছুক্ষণ আগে ঠিক ওই মুহূর্তে মনে হচ্ছিল যে না, আজকে হয়তো পেন্টটা করতে পারবো না, ঘুম চলে আসতে পারে, তো আজকে থাক বেটার অফ দ্যাট, আমি আজকে ঘুমিয়ে পড়লে সবচেয়ে বেশি ভালো হয়। তো আমি ওটা ওইভাবে রেখে বোর্ডে হোয়াইট পেপারটা রেখে আমি শুয়ে পড়ি, শুয়ে পড়ি। তো প্রতিদিন যেভাবে শুয়ে থাকি নর্মালি সেভাবে আমি শুয়ে পড়ি। হঠাৎ করে রাতে আমার ঘুম ভেঙে যায় 2টা থেকে 2:30 দিকে। তো তখন আমি ফিল করতে পারি যে ইলেকট্রিসিটি নাই। ইলেকট্রিসিটি না থাকার কারণে তখন আমি উঠি, উঠে আমার রুমে আমাদের বাসায় যে সেফ সার্কিট ব্রেকার আছে সেখানে যাই, যে চেক করে দেখি যে সার্কিট ব্রেকারটা পড়ে গেছে, সেটা আপ করে দেওয়াতে আবার ইলেকট্রিসিটিটা রিটার্ন আসে। তারপর আমি হালকা ওয়াশ হয়ে রুমে ফিরে আসি। তো আমার কাছে একটা টর্চ ছিল যেটা আমি সবসময় ইউজ করি, সেই টর্চটা দিয়ে দরকার পড়ে না লাইট জ্বালানো, সেই টর্চের সাহায্যে আমি আবার রুমে চলে আসি। রুমে এসে যখন বেডে যেতে নিই তখন আমার কিছুটা হলো খেয়াল হয় যে টর্চের আগে আমি দেখলাম যে আমার স্কেচে যেটা ছিল সেখানে একটা পেইন্ট আছে। তো আমি ফার্স্ট এটা মানে ইয়া করিনি, তো পরে মনে হলো যে না একটু দেখি, উঠে দেখি, দেখার প্রয়োজন বোধ করলাম। সামনে গিয়ে দেখি যে হ্যাঁ একটা পেইন্ট সেখানে আছে। তো এটা দেখে আমি আসলে রুমটা লক করে লাইটটা ওপেন করি, যে আমি তো রাতে হোয়াইট পেপার রেখে ঘুমাচ্ছিলাম, এখানে পেইন্ট আসলো কীভাবে। তো আবার পর মুহূর্তে মনে হয় হয়তো আমি পেইন্টটা করেই ঘুমাইছিলাম, আমার মনে আসতেছে না। বাট একটা জিনিস দেখে অবাক হয়ে যেটা থেকে শিওর হয়ে যায়, আমার প্রত্যেকটা পেইন্টে আমার সাইন থাকে, যেখানে আমি আর্ট দিয়ে সাইনটা করে রাখি। তো সাইনটা মিসিং হয়ে গেল, ওইখানে ছিল না, আর যে কারণে আমি আসলে বেশি শিওর হতে পারি পেইন্টটা আমার না, তাহলে আমার রুমে পেইন্ট কার বা কীভাবে। তো যেখানে দেখা যায় যে আমার রুমে আমি যে পেইন্টগুলো করে রাখি, আমি আপনাকে আগে বলছি যে আমার পেইন্টগুলো আমি দেওয়ালে রেখে এবং গ্যালারি স্টাইলে সেগুলো ডিসক্রাইব করা থাকে। তো ওইখানে আমি দেখি যে না এটা আসলে পেইন্টটা ঠিক আছে, বাট এই পেইন্টটা আমার না। তো তখন আমি পেইন্টটা বোর্ড থেকে খুলি, খুলে আমার হাতে নেই পেইন্টটা, পেইন্টটা নিয়ে একটু নেড়ে চেড়ে দেখি যে না পেইন্টটা শুকায় গেছে, তার মানে এটা অনেকক্ষণ আগেই পেইন্টটা শেষ হয়েছে। আর ব্রাশগুলো ওই দিন ভিজা পাই, কিন্তু আমার স্পষ্ট মনে আছে যে আমি ব্রাশগুলো ওয়াটারপ্রুফ থেকে নেওয়ার পরে আবার জায়গা মতো রেখে দিই, আমি এটা ভিজাই নিই, তো আমি ভিজা পাই। আর ওয়েস্ট টিস্যু, ওয়েস্ট পেপার, পানি, ওয়েস্ট ওয়াটার এগুলো যখন যেখানে আমি রাখি সেই জিনিসটা ফ্লোরে পড়ে গেছিলো, এবং ফ্লোরে ছিল যে ওয়েস্ট জিনিসগুলো পড়েছিল ফ্লোরে ছড়ায় ছিটে, যেগুলো আমার পায়ে লাগে। তো সবকিছু মিলে মানে বুঝতে পারছিলাম যে না আমার মাধ্যমে হয়নি, হ্যাঁ ইটস নট নর্মাল। তো তখন পর্যন্ত আমার আসলে প্যানর্মাল অ্যাক্টিভিটি জিনিসটা আমার থিঙ্কটা আসে নাই মাথায়, আমি নর্মালি আসলে থিঙ্ক করেছি, আমার মাথা ঘুম থেকে উঠেছি, এখন একটা নর্মাল করে একটা থিঙ্ক চলে আসতেছিল না। তো তখন আমি যেটা করি যে পেনটা হাতে নেওয়ার পর একটু নেড়ে চেড়ে দেখি, পেনটা ইয়া করি। তো পেনটার সামনের মানে ফ্রন্টে যেটা পেনটা ছিল, যেটা হচ্ছে যে একটা ফুল ব্ল্যাক শ্যাডো একটা ব্যাকগ্রাউন্ড, আর একটা মেয়ের অভাব ছিল এখানে খুব হালকাভাবে আঁকা, মেয়েটা সাদা শাড়ি পরা ছিল, বাতাসের ফ্লো ছিল যার কারণে শাড়ি আঁচলটা উঠতেছিল, চুলগুলো উঠতেছিল। আর সবচেয়ে নোটিস করার মতো যে ব্যাপারটা হচ্ছে যে মেয়েটা ডান হাতটা বের করা ছিল, এবং হাতে হিসাবে বোঝানো হচ্ছিল যে আমাকে ডাকা হচ্ছে বা এরকম কিছু, আমাকে না যে এখানে যেই থাকুক তাকে ডাকা হচ্ছে। তো আসলে নর্মাল চোখে এটা এড়িয়ে যাওয়ার কথা ছিল, বাট আমি যেহেতু নিজে পেন্ট করি সেই জন্য আমি এই জিনিসটা ধরতে পারি। তো আমি দেখি পেনটা, তো হঠাৎ করে পেনটা রেখে দেবো এরকম টেন্ডেন্সি যখন আমার মধ্যে ছিল, তখন বাতাস আমার হাত ডান হাতে ধরা ছিল এটাকে উল্টো দেয়, উল্টো দেওয়ার কারণে আমি ব্যাকসাইডটা দেখতে পাই। ব্যাকসাইডে আমরা জানি যে আসলে ভাই আমরা যদি কখনো পেন্ট করি পেন্টের পিছনে একটা জল ছাপের মতো থাকে, পেন্টের ফুটে ফুটে উঠে, বাট ওই পেন্ট ছাড়া অন্য কোনো পেন্টের জল ছাপ ফুটে উঠবে ইটস ইম্পসিবল, ইটস নট নর্মাল। তো
আমি আঁকিয়েছি তারই ছাপ,
হ্যাঁ তারই একটা ছাপ মিরর হতে পারে। তো দেন আমি দেখি, তো এখানে ওই ছবির আর একটা নতুন ক্রিয়েশন যেটা হচ্ছে গিয়ে যে অন্ধকার আগের পেইন্টে যতটুকু ছিল ফ্রন্ট পেইন্টে তার থেকে অনেক অধিক ঘনতর হয়ে গেছে এবং ঘোর হয়ে গেছে। তো এটা দেখার পর আসলে তখন আমার মধ্যে একটু ভয় ঢুকে যে ইটস ইম্পসিবল একটা মানুষের পক্ষে কোনোদিন, তো যতটুকু দেখে মনে হচ্ছিল এটা কম্পিউটার থেকে পেইন্ট করা। তো আমি দেন প্রিন্টার রেখে আমি একটা আমার একটা সিনিয়রকে ফোন দিই ওই রাতেই, ফোন দিয়ে বলি যে ভাই এরকম ব্যাপার আমি কী করতে পারি। তো সে আমাকে বলতেছে যে তো বাসায় পিসি আছে, হ্যাঁ ভাই পিসি আছে। তো তোর বাসায় কি প্রিন্টার আছে? তো বলছে যে হ্যাঁ ভাই প্রিন্টারও আছে। তো তুই একটা কাজ কর, তুই নেটে যা, নেটে যে সিআই ক্লাসটা ডাউনলোড কর, এবং করে সেটা একটা প্রিন্ট কপি নিয়ে পেন্টটা এমন একটা জায়গায় রাখ যেখানে তুমি রক করতে পারবি। তো পেন্টটা এখানে রেখে তার উপরে একটা খাতা বা মোটা কিছু রাখ, তার উপরে সুরে ক্লাসটা রেখে একটা ওয়াক দিয়ে এটা রাখ যাতে উড়ে না যায়, দেন তুই দরকার লক করে দেয়। আচ্ছা আমি সেটা করলাম, বলছি এবার তুই শুয়ে পর, এটা পরে আমরা ডিসকাস করে নিব। আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়ছি, সে রাতে আমার সাথে আর কিছু হয় নাই। তো পরে পরদিন আমার একটা ফ্রেন্ড আমি রাকিব, তো রাকিব আমাকে বলতেছে যে সকালবেলায় যে নারায়ণগঞ্জ যাওয়া লাগবে, তো কাজ আছে তুই যেতে পারবি? ওর ফোনে ঘুমটা ভাঙে, তো আমি উঠে উঠে রেডি হয়ে ওর সাথে যাই নারায়ণগঞ্জ। সারাদিন অনেক কাজ টাজ করার পর বিকালবেলা আমাকে বলে সিটিতে আসলে ভিলেজ সাইডটা একটু দেখে গেলে ভালো হয়। দেন আমি ওর সাথে গেলাম, আচ্ছা ঠিক আছে ভিডিও সাইট একটু দেখে আসি। ও বলতেছে যে হ্যাঁ আমরা ঘুরে ঘুরে গেলাম, রিটার্ন যখন করতেছি তখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা আগানো দিয়ে দিছে। তো গ্রামের সাইডের আশেপাশে দেখা যায় যে সন্ধ্যা আগানো দেওয়ার পরপরই আস্তে আস্তে অন্ধকারটা বেশি হইতে থাকে। তো অন্ধকার হয়েছে, তো আমরা যে রাস্তা দিয়ে আসতেছিলাম সেটা ছিল মাটির রাস্তা এবং উঁচু নিচু ছিল খুব, মানুষের পায়ের ছাপে বর্ষা যেরকম গর্ত হয়ে থাকে সেটার কারণে, উঁচু নিচু হয়ে থাকার কারণে আমি আমার একটা ফোন দিয়ে ব্লুটুথ হেডসেট দিয়ে কথা বলতেছিলাম এবং স্মার্টফোনটা ট্যাপ করতে করতে আগাচ্ছিলাম, মাঝে মধ্যে টর্চ অন করে দেখতেছিলাম এবং দেখে দেখে আসতেছিলাম। একটা পর্যায়ে যেটা হয় সেটা হচ্ছে যে আমার মনে হয় যে আমি একটু নির্জন সাইডে চলে গেছি, নির্জন সাইডে চলে গেছি কিরকম যে আমি একটু ঢালু জায়গা দিয়ে নেমে গেছি এরকম একটা ফিল হয় আমার মধ্যে। আমি ভিতরের দিকে চলে গেছি, তো তখন আমি যখন খেয়াল করি তখন আমার মনে হচ্ছে যে আমি আসলে ওয়েতে নাই, আমি মোটামুটি একটু জঙ্গল টাইপের এরিয়াতে চলে আসছি আর আমার চারপাশে জঙ্গল ঘেরা এরকম। তো আমার রিসেন্ট যে কলটা ছিল সে কলটা আমি কেটে দিই, কেটে দিয়ে আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল এখানে তাদেরকে কল যখন ট্রাই করি, বাট আমি দেখি যে আমার ফোনটা হ্যাং হয়ে গেছে। হ্যাং হয়ে যাওয়ার ফলে আমি কী করবো, এখন একটাই ওয়ে আছে যেটা হচ্ছে ব্যাকআপটা খুলে ব্যাটারিটা খুলে আবার ইনস্টল করলে সে আমি আবার ফোনটা অন করতে পারি। তো সেক্ষেত্রে আমি যখন এটা করবো তখন হঠাৎ করে একটা বাতাসে ইয়া পাই আমি, প্রচণ্ড বাতাস। বাট যেটা সবচেয়ে অবাক করে আমাকে যে আমার থেকে 10-15 হাত দূরে বাতাসটা অনেক বেশি জোরে ফ্লো হচ্ছে, বাট আমার গায়ে মোটামুটি লাগতে সেম এরকম একটা ব্যাপার নর্মালি একটা ইয়া। আর আমি তখন এটা দেখার পর তখন তাকায় থাকি ওদিকে, ফোনটা অফ করছি আবার অন করবো, ব্যাটারি ইনস্টল করছি। তো তখন দেখতে পাই যে জঙ্গলের সাইড থেকে একটা অবরোধ, একটা মেয়ের অবরোধ বের হয়ে আসতেছে সাদা শাড়ি পরা। তো সেক্ষেত্রে মানে ব্যাপারটা হঠাৎ করে এরকম সিচুয়েশন এরকম একটা ব্যাপার দেখে আমি একটু অ্যাক্সপিরিয়েন্স হয়ে যাই যে স্টোন হয়ে যাই। তো দেখি যে মেয়েটা আস্তে আস্তে বের হলো, বাতাসে চুলগুলো উঠতেছে, সাজা চুলগুলো উঠতেছে এবং ঠিক তার ডান হাত দিয়ে আমাকে ইশারা করতেছে যাওয়ার জন্য। তো তখন আমি আসলে এমনভাবে হ্যান্ডেল করেছি যে আমার আসলে কোনো কিছু নিজে থেকে করার মতো ক্ষমতা নেই। সে অবস্থায় যখন আমার মোবাইল দিয়া হয়, তো তার থেকে কিছুক্ষণ পরে এভাবে কথা বলছিলাম যাই না, তার থেকে কিছুক্ষণ পরে আরেকটা বাতাস আসে, একটা বাতাস। এইবার বাতাসটা আমার গায়েও লাগতেছিল এবং বাতাসটা প্রচণ্ড ফ্লো হচ্ছিল, বেগ ছিল প্রচুর, মেয়েটাও যাচ্ছিল। তো ব্যাপারটা এরকম দাঁড়ায় যে ও যখন হাঁটতে যেয়ে আমাকে ডাকতেছিল তখন আমি রেসপন্স না করি, এবার হাত ডান হাতটা কাঁধের সাইডে নিয়ে যায় এবং আমাকে নতুনভাবে ইশারা করে যাওয়ার জন্য। তো দেন এই ঠিক এরকম একটা মুহূর্তে চলাকালে আমার ফোনটা বেজে উঠে, ফোনটা বেজে উঠে দেখি যে আমার ফ্রেন্ডটি আমাকে ফোন করছে। তো রিসিভ করার মতো কোনো ইয়া পাচ্ছিলাম না, শক্তি হারা ফেলতেছিলাম, সব কিছু এরকম অন্যরকম লাগতেছিল। তখন ওরকম কষ্ট করার ফলে রিসিভ করে এবং আমার ব্লুটুথ হেডসেটটা আমার কানেই ছিল, তো এইখান থেকে আমি শব্দটা শুনতে পাচ্ছি হ্যালো হ্যালো। আমি খেয়াল করি না যে যখন আমার ফুল অ্যাটেনশনটা আমার ফোনের দিকে চলে গেছে তাই কোনো একটা সিচুয়েশনে আবার বাতাসের মাধ্যমে আতে মেয়েটা ঠিক যেদিক দিয়ে বের হয়েছিল সেদিক দিয়ে সামনে আরো 10-15 হাত দূরে আবার ওই ড্যান্সার দিয়ে আস্তে আস্তে মিলিয়ে গেছে। আমি আমার হাতে ফোন বাজতেছে, আমি এই দৃশ্যটা দেখতেছি এবং আমি খুব কষ্ট করে রিসিভ করি বাট আমার কথা বলার মতো সামর্থ্য থাকে না। তো আমি মানে শুনতে পাই যে আমি ব্লুটুথ দিয়ে হ্যালো হ্যালো কথাটা শুনতে পাচ্ছি আমার ফ্রেন্ডের, বাট আমার জেনারেল এয়ার যেটা দিয়ে আমার কিছু আমি নর্মাল এয়ার শুনতেছি তো সেটা দিয়ে আমি শুনতে পাচ্ছি যে হ্যালো হ্যালো। তো তখন আমি বুঝতে পারি যে ও আমার আশেপাশে কোথাও আছে। তো আমি যেহেতু কথা বলতে পারতেছি না ওকে ডিরেকশন বলতে দূরের কথা, আমি জাস্ট হ্যালোটাও বলতে পারতেছি না। তো সেক্ষেত্রে আমি একটা ট্রিক ইউজ করেছি যে সেখানে প্রচণ্ড শুকনো পাতা তারপর অন্য কিছু ছিল যেটা হাঁটলে শব্দ হবে, তো আমি একটু ট্রিক করে দাঁড়ানো অবস্থা থেকে চেষ্টা করে বসে পড়ি যার কোনো শব্দ হয়, এই শব্দটা পাওয়ার ফলে ওরা বুঝতে পারে যে আমি কোথায় আছি। তো ওরা হুড়মুড় করে চলে আসে, চলে আসার পর আমার কাছে এসে আমাকে পায় ওইভাবে, সেন্সলেস ছিলাম না বাট কিছু বুঝায় বলবো বা কিছু বলতে পারবো সেরকম
সক্রিয় ছিল।
তো তারা ওরা আমাকে নিয়ে যায়, নিয়ে যাবো আমার ফোন দুটো পড়ে গেছিল হাত থেকে, সবকিছু নিয়ে ওরা আমাকে নিয়ে সিটিতে চলে আসে। দেন আমার অবস্থাটি অন্যরকম ছিল, যদি ওরা ধরতে পারে না তাও ওরা বসে থাকে সিটিতে, আমরা তাড়াতাড়ি রিটার্ন করি। তো আমরা চলে আসি বাসা, চলে আসি রোডে গাড়িতে থাকা অবস্থায় একটু এনজয় করার ফলে আমি ব্যাপারটা থেকে একটু দূরে চলে গেছিলাম, মাথায় অতটা ছিল না। তো দেন বাসায় আসার পর আমি যখন ফ্রেশ করে ড্রেস আপটা আনচুজ করে আমি যখন বিছানায় বসে তখন থেকে মানে হঠাৎ করে ব্যাপারটা আমার মনে পড়ে যে আমার পাঞ্জাবিতে মাটি লেগে আছে সেটা থেকে। আর একটা ব্যাপার বলতে ভুলে গেছি যে আমি ওই দিন সাদা পাঞ্জাবি পায়জামা পরাছিলাম এবং আমার গায়ে একটা কোটি ছিল ব্ল্যাক।
হ্যাঁ, আপনি এই কথা জন্য ওয়েট করছিলাম যে আপনার পেইন্টিংয়ের সাথে পেইন্টিংয়ের দৃশ্যের সাথে আপনার সেদিনের সিচুয়েশন
আনফরচুনেটলি সেই ড্রেস আপটা মিলে যায়। আর সেখানে আমি একটা জিনিস নক করবো যে আমি ঢাকা সিটি থেকে যখন যাই তখন আমাকে একটা ব্ল্যাক কোটি ছিল যেটা আমি এখনো পরে আছি, বাট আমি যখন ওইখান দিয়ে ঢুকি বা ওই সিচুয়েশনে ছিলাম তখন আমার গায়ে কোটিটা ছিল না। সেই জিনিসটা মনে করা মাত্র আমার ফ্রেন্ডকে ফোন করি যে আমার গায়ে তো ব্ল্যাক কোটই ছিল যেহেতু দেখেছিস, তো সে কোটিটা করে তো বলছে যে রাস্তায় তো তোর সাথে কথা বলার মতো কোনো অবস্থা ছিল না, তো সেখানে আমরা কিছু বলতেও পারিনি। তো কোটিটা ছিল যেখানে এমন জায়গায় ছিল যেখান থেকে তুই এখান থেকে নেমে গেছিলি জঙ্গলের দিকে, তো কোটিটা ছিঁড়াও ছিল না, নর্মালি খোলা ছিল এবং হাত দিয়ে উপর থেকে ফেলে দিলে যেভাবে পড়বে ঠিক সেভাবে পড়া ছিল। তো কোটিটা কেন খুলে গেছিলি ভিতরে? তো আমি আর কিছু বলি নাই যে আমার আসলে না আমি তো খুলে যাইনি বা এরকম কিছু মনে পড়তেছে না, অবশ্যই কোটি আমার তো আমি ফোনটা কেটে দিই। কেটে দেওয়ার পর আমি আসলে তখন আমার সব কিছু মনে করি, আমি ড্রয়ারটা ওপেন করি। তো ড্রয়ারটা ওপেন করার পর আমি দেখি যে আমার পেইন্টটা আছে, যেই খাতাটা রাখছিলাম সেটাও আছে, ওয়েট অ্যান্ড সুরেটলার যে প্রিন্ট কপিটা সেই দুইটা নাই। তো সাথে সাথে একটু ভয় পাই, ভয় পাওয়ার পর আমি চিন্তা করি যে আমাদের পার্শ্ববর্তী একজনের সাথে আমি ওটা ডিসকাস করবো যে এরকম এগুলো নিয়ে তিনি চিন্তা ভাবনা করেন। তো সেই রাতে আমি যাই তার কাছে, পেইন্টটা নিয়ে যাই সাথে, নিয়ে যেয়ে বলি যে এরকম ব্যাপার এসে বলছে তুমি পেইন্টটা আমার হাতে দাও। তো দেওয়ার পরে সে পেইন্টটা নিয়ে একটা বল, গামলা বলি আমরা যেটাকে, সেটার মধ্যে পানিতে পেইন্টটা চুবায়, চুবানোর পর সে পানিতে কিছু আয়াত করে ফু দেয় অ্যান্ড কিছু গুঁড়া জিনিস আমি বলতে পারি না সেগুলো কি, সেগুলো পেইন্ট পানির মধ্যে দেওয়ার ফলে কিছুক্ষণ পর আমার চোখের সামনে আস্তে আস্তে কাগজটা সাদা হয়ে যায়। বাট আনফর্চুনেটলি সেখানে কোনো কালো কালি পানি বা কোনো সাদা কিছু ছিল না, পানিটা পুরো ফ্রেশ ছিল। তো এই ব্যাপারটা দেখে আমি সম্পূর্ণ তাকে জিজ্ঞেস করি যে আসলে কি ব্যাপার, যদি কালি দিয়ে আঁকা থাকে তাহলে পানিটা তো কালো হয়ে যাওয়ার কথা, সেক্ষেত্রে পানিটা ফ্রেশ থাকে কিভাবে এবং কাগজটা সাদা হয়ে যায় কিভাবে? তো বলতেছে তুমি যেরকম ধারণা করতেছো তোমার কালি থেকে এই প্রিন্টটা আঁকা হয়েছে, বাট না আসলে এই চিত্রটা এটার থেকে আঁকা হয় না, এটা একটা অন্য রকম মানে অন্য জগতের অন্য কিছু দ্বারা এটা আঁকা হয়েছে। তো আমি বললাম যে হ্যাঁ সেটা আমি বুঝতে পারছি, কারণ প্রিন্টটা আঁকা হয়েছে বাট আমার রুমেই আঁকা হয়েছে, বাট আমি আসলে ওইভাবে কোনো আমার যে যেটাতে আমরা প্রিন্টটা রাখি রঙটা রাখি সরি যেটাতে আমরা ব্রাশ থেকে রঙটা নেই সেটা ইউজ হয়নি, সেটা দেখে বুঝতে পারছি কারণ সেটা অন্য জায়গায় ছিল। তো যাই হোক তাকে এই কথাটা বলার পর সে আমাকে বলে যে আমি বললাম যে তাহলে এটা কি ব্যাপারটা কি, আমি একটু ব্যাখ্যাটা জানতে চাই। তো বলছে যে ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে দেখো তোমার ফ্যামিলি সম্বন্ধে এবং তোমার বাসা সম্বন্ধে সবকিছু আমি জানি, তোমার ফ্যামিলির মানুষজন সবাই প্রায় পাঁচ অক্ষ নামাজে তোমার বাবা একজন তাহাজ্জুদ নামাজ পড়েন। তো সেক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে আমি তোমাকে একদম স্ট্রেট দিব, আমাদের ইসলামে কোনো কিছু ছবি আঁকা এবং কোনো কিছুর মূর্তি বা এরকম টাইপের কিছু এগুলো হচ্ছে সম্পূর্ণ হারাম। তো সেই দিক থেকে তুমি যদি বলতে পারো ঘটনাটা ঘটছে তোমার সাথে একটা ভালো কিছু থেকে একটা শিক্ষা ছিল এরকম একটা কিছু, আর খারাপ দিক থেকে যদি তুমি বলতে চাও তাহলে বলতে মানে আমি বলতে চাই তাহলে এইভাবে বলতে হবে যে তোমার ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল বাট সেটা পারে নাই সম্পূর্ণরূপে। তো আমি তার কাছ থেকে ঘটনা শুনি, তো আমি জিজ্ঞেস করি তাহলে সেই আয়াত মানে সেই সুরাটা প্রিন্ট যেটা সেই কাগজটা কোথায় বের করো? তো বলতেছে তোমাকে আমি একটা কথা বলি, তোমাদের ঘরে অনেক হাদিস কোরআন এগুলো আছে এবং নির্দিষ্ট একটা জায়গা আছে সেটা আমি বলি হ্যাঁ অবশ্যই। তো বলতেছে তুমি একটু কাজ করো, তুমি উজু করে সেইখানে যাও যে দেখো যে ওইখানে তুমি জিনিসটা পেতে পারো। তো আমি উজু করে আমাদের আলমারি থাকে সেইখানে যে আমি প্রথম ট্রাকটা খুঁজি আমি পাই না, সেকেন্ড ট্রাকে একটা ইসলামিক বই থাকে নামাজ শিক্ষা এরকম টাইপের একটা বড় বই, সেই বইটার নিচে আমি সেই প্রিন্টের কপিটা পাই।
সবার
কাছে বলতে আমাদের বাসায় এরকম ঘটনা প্রায় ঘটে, আমরা সবাই অবগত কারণ আমাদের এলাকাতে আমার আরো কিছু ঘটনা আছে ভাই বোন সবার সাথে। তো এই ব্যাপারটা আমি শেয়ার করছি এখানে আস আপনার কাছে শেয়ার করার পর আমি ঘটনাটা শেয়ার করছি তাদের কাছে, আমি আগে থেকে কিছু বলিনি তাদের কাছে।
আচ্ছা খুব বেশি আগের ঘটনা না,
খুব বেশি আগের ঘটনা না, রিসেন্টলি ঘটে যাওয়া।
ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম। আচ্ছা যাই হোক আমরা দেখতে পাচ্ছি সাকিব হাসান শুভ আমাদের এখানে ফেসবুকে লিখেছেন, এ কে আসিফ আমাদের এখানে লিখেছেন, আমাদের এখানে লিখেছেন দেখতে পাচ্ছি প্রবাল দাস পলক, এছাড়াও কাদের আহমেদ সাইফি আমাদের এখানে লিখেছেন, নাজমুল হাসান আমাদের এখানে লিখেছেন, আরিফুল ইসলাম আমাদের এখানে আছেন, এন কে আচ্ছা নামটা পড়তে পারলাম না, আরো অনেকে আমাদের এখানে কমেন্ট করছেন ফেসবুকের পেজ এটা দেখতে পাচ্ছি আর কি, ঠিক একই ভাবে আমাদের এখানে দেখতে পাচ্ছি আছেন আবু হাসনা তুষার ভূতাসমের পেজে আমরা দেখতে পাচ্ছি, এছাড়াও আমাদের এখানে রয়েছেন অ্যাঞ্জেল প্রিয়ন্তি, এছাড়াও সবুজ হোসেন আমাদের সাথে রয়েছেন, নিয়াজুর রহমান নিয়াজ আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন শাকিল হাসান নীরব,
এছাড়া আমাদের এখানে রয়েছেন দেখতে পাচ্ছি সুমন, নুসরাত নাবিলা, এছাড়া আমাদের এখানে রয়েছেন আশরাফুল ইসলাম, আছেন আবুল হাসনা, তুষার সহ আরো অনেকে। আপনি যদি আসতে চান আমাদের ফেসবুক পেজ চলে যান www.facebook.com/radio.phukti এবং www.facebook.com/bhutasamrakrasal। যদি আমাদের এস এম এস করতে চান আমাদের এস এম এস এর পাঠানোর নিয়ম হচ্ছে মোবাইলের মেসেজ থেকে টাইপ করুন ফুর্তি FORTI স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutasam@radio.phukti.fm which is bhutasam@radio.phukti.fm। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং অনেকেই প্রশংসা করছেন লাস্ট স্টোরিটার, যদিও সেই স্টোরি অনেক কিছু অনেক আজব এবং অনেক আনইউজুয়াল। দুটার প্রথম যে দুটা স্টোরি শুনেছিলাম দুটা স্টোরি একটু অন্যরকম ছিল, অনেক কিছু অন্যরকম ছিল। যাই হোক, আমরা চলে যাচ্ছি বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসছি। স্টে টিউনড টু রেডিও ফুটি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুটি।
This track was downloaded from fusionbd.com.
Boot FM, the night comes alive with Gramin Form.
আসসালামু আলাইকুম, উত্তরাখণ্ডের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। রাসেল ভাই, হ্যালো। আমি যে ঘটনাটি বলতে পারছি, দ্য মোস্ট রিসেন্ট ঘটনা আমার লাইফে, এই ইয়ারই বাংলা নববর্ষের দিন আমরা আসলে, আমি আমার ব্যাপারে কিছু বলি, আমি এখানে গত 10 বছর পরে হবে আমি আছি, আমি অনেক কিছু এক্সপিরিয়েন্স করছি আসলে। তো এটা এই ঘটনাটা ছিল লাস্ট এক্সপিরিয়েন্স আমার কয়েক মাস আগেই। ঘটনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আমি ম্যানচেস্টারে যাওয়ার কথা ছিল সেদিন রাতে, আমি গিয়েছিও। তো আমরা যেদিন পার্টি করি বাঙালি বাঙালিদের নববর্ষের পার্টি করছি কাব্য বাসায়, তো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মিলে আমরা পার্টিটা করছি। তো পার্টি করে সেদিন রাতে 11টার সময় আমি বেরোইছি আমার ব্র্যান্ড নিউ কার নিয়ে, which is Mercedes S63 AMG, which is 6.3 liter engine. The reason আমি বলতেছি because এই গাড়িটা হচ্ছে আপনার one of the most advanced state-of-art technology of Mercedes, which doesn't go wrong, shouldn't go wrong when you buy brand new. যাই হোক, আমি আমার ওই গাড়ি নিয়ে বেরিয়েছি বলে, let me tell you, Manchester যাওয়ার জন্য আমার বাসা থেকে প্রথমে A46 মোটরে নিতে হয়, তারপর M11, M25, M1, M6, M56. তো আমি বেরিয়ে যখন A46 দিয়ে যাচ্ছি, it was fine, everything is good, my car was okay, I checked it out before আমি বাসা থেকে বেরোই। তারপর M11 এ যে যখন M25 এ এক্সিটটা নিব, তখন দেখি যে এক্সিট বন্ধ, মানে ডাইভার্টেড ট্রাফিক দিয়ে M11 ফলো করতে পারতেছে। তো আমি তাই করলাম, বাট ইট ওয়াজ এ বিট স্ট্রেঞ্জ যে আমাদের মেসেজের নেভিগেশনে এটা বলে নাই যে দিস রোড ইজ ক্লোজড। তো এটা সাধারণত হয় না, বিকজ ইফ ইউ বাই দ্য নিউ কার দে অলওয়েজ টেল ইউ উইচ রোড ইজ ক্লোজড, উইচ রোড ইজ নট অন দ্য ড্যাশবোর্ড। যাই হোক, আমি M11 ধরে গেলাম। অনেক দূর যাওয়ার পরে আমাকে ডাইভার্ট করলো A14 এ, উইচ ইজ ওয়ান অফ আমাদের দ্য লংগেস্ট মোটরওয়ে ইন দ্য ইউকে, যেটা লন্ডন থেকে লিডস হয়ে শেফিল্ড হয়ে ডাইভার্ট অ্যাডেন করা যায়, উইচ ইজ ইন গ্লাসগো স্কটল্যান্ড, ওয়েল নট গ্লাসগো, স্কটল্যান্ড অ্যাডেন করা। যাই হোক, আমি ফলো করতেছি। A14 হচ্ছে 2 লেনের রাস্তা, উইচ ইজ রিলি ওল্ড অ্যান্ড স্লো, কোনো গাড়ি ছিল না। ফর অ্যাবাউট 30 মিনিটস আমি ড্রাইভ করছি 70 মাইল স্পিড পার আওয়ারে, অ্যান্ড আই ওয়াজ ইন ক্রুজ কন্ট্রোল, সো আই ওয়াজ প্রপার রিল্যাক্সড। তারপর আমি যেতে যেতে সমুদ্র কারণে আমি অনেক খাওয়া দাওয়া করছিলাম ওই পার্টিতে, তাই পানিও খাইছি অনেক বেশি, সো আই হ্যাড টু পি। তো ওখানে কোনো সার্ভিস ছিল না, তো আমি হার্ট শোল্ডারে স্টপ করি প্রথমে, অনেক দূর যাওয়ার পরে হার্ট শোল্ডারে স্টপ করে দেখলাম কোনো গাড়ি ছিল না আসলে রাস্তায়, তাতে ওভারলোড ব্রিজের নিচে আমি গাড়িটা থামাই আমার। থামানোর পরে আমি আমার বিজনেস করি, বিজনেস করে আসার পরে তো যখন আমি এডমিশনে আমার কিটা দিলাম, কিটা দেওয়ার পরে যখন স্টার্ট বাটন চাপতেছি তাই তো স্টার্ট হচ্ছিল না ফর সাম রিজন আই স্টপ ট্রাইড অ্যাগেন তারপর স্টার্ট হচ্ছিল না দেন আমি আমার চোখ আসলো ড্যাশবোর্ডে ওখানে রেড কালার দিয়ে লেখা আউটসাইড টেম্পারেচার ইজ 21 ডিগ্রি অ্যান্ড ইনসাইড টেম্পারেচার ইজ -6 which was really shocking to me because the summer time ছিল তখন and by the water the 21 to 25 degrees the thermometer which is not bad but ভেতরে গাই ভেতরে 6 degrees which is really strange যাই হোক I was feeling cold as well তারপর আমি আবার ট্রাই করি ইঞ্জিনটা স্টার্ট করার আবার স্টার্ট বাটন প্রেস করার পরে লেখা আসলো the car is too cold the radiator is too cold to start I was scared to be honest with you I was proper scared and then আমি হেল্পের জন্য ফোন দাওটাই যে দেখি ফোন ফোন করে এই ব্রেকডাউনে ফোন দেওয়া যায় কিনা ফোন তো দেখি যে ফোনে কোনো বার নাই কোনো সার্ভিস নাই অ্যান্ড শুনলি শুনি যে ইংল্যান্ডের মতো জায়গায় কোথাও নেটওয়ার্ক নাই বাংলাদেশ নেটওয়ার্ক সার্ভিস কোথাও নেটওয়ার্ক নাই তো আউট ফ্রিক আউট প্রপার তো আমি ওখানে বসেছিলাম কতক্ষণ বসে থেকে আবার স্টার্ট দেওয়া ট্রাই করছি স্টার্ট হলোই না তারপর একজন স্মোকারের জন্য স্ট্রেসফুল হলে দেওয়া হয় আর কি স্ট্রেস লেভেল হাই হয়ে যায় আমি একটা সিগারেট ধরাই জিনুয়ার ডেফিনেটিভ যখন আমি সিগারেট ধরানোর জন্য সিগারেট লাইটের প্রবলেম করলাম সিগারেট ধরালাম স্ট্রেট দেখি আমার ড্যাশবোর্ডে বলতেছে ইনসাইড টেম্পারেচার ইজ 19 degrees সো আমি কিন্তু শকড যে কী হলো বুঝতে পারতেছিলাম না আশেপাশে তা কোনো গাড়িও যাচ্ছিল না যে আমি হেল্পের জন্য ট্রাই করবো আর তুমি আমার হেল্পে কেউ করে দেবো না এখানে তো এখানে অ্যাবাউট 20 মিনিটস আমি এখানে দাঁড়াইছিলাম সেম স্পটে তো আমি আবার ইঞ্জিন স্টার্ট করলাম অ্যাজ লং অ্যাজ আমি দেখছি 19 degrees তো ইঞ্জিনটা স্টার্ট হয়ে গেল উইচ ওয়াজ রিয়েলি ফানি স্টার্ট হয়ে তখন আমি যখন গাড়িটা টানো শুরু করলাম I was in the same speed, no problem with the car. I mean, talking at the Shamini day, about hour 20 minutes drive away. I mean, it's a service problem. Service day problem that I mean, I was tired, I was in a hallucinate way, I was having a problem. So let's have a coffee. So coffee, I mean, I was in the car, I was talking at the message on my dashboard. I was totally surprised by seeing this. যেটা ছিল ওয়েলকাম টু ইংল্যান্ড অ্যান্ড এই মেসেজটা ড্যাশবোর্ডে আসে তখনই যখন আপনার গাড়ি ইংল্যান্ড থেকে বাইরে যায় মানে ইউরোপের যে কোনো দেশে যায় অথবা ইউরোপ থেকে গাড়িটা বাইরে যায় তো আমি শক ছিলাম তো কিছু বলি নাই মানে আমি কিছু চিন্তা করতে পারি নাই আর তখন আমি আমি ইনফরমেশন বাঁচানোর চাপ দেওয়ার পরে দেখি যে দ্য লাস্ট লক এখানে লেখা দ্য কার ওয়াজ ইন তেহরান উইচ ইজ ইন ইরান যে ই ওয়াজ 20 মিনিটস ই ওয়াজ দেয়ার মানে ইমোবিলাইজার বেসিক্যালি ট্র্যাকিং ডিভাইস সে বলতেছে যে 20 মিনিটস আগে এটা ইংল্যান্ড আসছে অ্যান্ড দ্য কার ওয়াজ ইন তেহরান তো আমি ভাবছি এটা অবভিয়াসলি একটা সার্ভার সফটওয়্যার গ্লিচ হোক বাটাবার তো আমি যাই 300 মাইলস এক্সট্রা ড্রাইভ করে ম্যানচেস্টার যাই উইচ ইজ ম্যানচেস্টার এখান থেকে 195 মাইলস দেন আমি আমার ফ্রেন্ডে পিক আপ করি দেন নো প্রবলেম আমি বাসে চলে আসি পরের দিন রাতে বাসে চলে আসি আমি দেন মার্সিডিজকে ফোন দিই ফোন দেওয়ার পরে মার্সিডিজ আমাকে বলে কি ওকে ওয়েল গিভ আস অ্যাবাউট 5 ডেজ উই উইল অ্যাকচুয়ালি চেক ইট আউট অ্যান্ড তারা যতটুক আমাকে ইমেল করলো ইমেলে বলা আছে যে দ্য কার ওয়াজ ইন তেহরান ফর অ্যাবাউট অন দ্যাট ডে ফর 8 মিনিটস আই গট ফ্রিকড আউট এগেইন তখন আমি আবার মার্সিডিজকে ফোন দিই ওই ল্যাপটপটা পাওয়ার পরে 5 দিন পরে আমি বলছি হাউ ইজ ইট পসিবল তখন ওই লোকটা আমাকে ওই পাশ থেকে বলে যে ওয়েল দিস ইজ নট পসিবল ডেফিনেটলি বিকজ এখানে হইতে পারে যে গভর্নমেন্ট স্যাটেলাইট লিঙ্কে যে কোনো প্রবলেম অথবা সফটওয়্যার কোনো গ্লিচ ছিল তো ওরা তখন ওই গ্লিচটা খুঁজে পায় না সো আমি তো বলছি আচ্ছা তুমি ওয়েন ইউ ফাইন্ড আউট ক্যান ইউ লেট মি নো They said, okay, definitely, they will let me know by writing me a letter. So actually, I mean, Jokuni was not Rasul Daki Pasai, that was about 2 weeks before Eid, So, Tokuna Makase in Silat Tashani, the Kwanik Dimpore, literally, any week in Silat Tapichi, letter in the Lakasa, there wasn't any software glitch and government to satellite use করে না যে ওদের ট্র্যাকিং ডিভাইস ডিসেবল হবে so nothing to so they are definitely sure the car wasn't around for 8 minutes and they were asking me question how did you travel and another from me from the other house okay I said to them that listen this is not possible because I was on that day obviously tracked out I was in Manchester but I was pretty scared and it actually was my experience to be honest thank you very much
Good FM the night comes alive with Grammophon
Welcome back শুনছেন সবসময় রেডিও ফুটি 88.0 FM বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক আমি রাসেল আছি সাথে আমার সাথে হচ্ছে আমি আমার সাথে হচ্ছে মাসুম এবং আজকে অতিথিরা এবং আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ এবং এতক্ষণ ধরে আমরা একটা অদ্ভুত ঘটনা শুনছিলাম এবং সেই ঘটনাটা যেটা সেটা হচ্ছে যে এতক্ষণ ধরে যে ঘটনাটা শুনলাম সেটা হচ্ছে আমেরিকার একটা ঘটনা এবং যে ঘটনাটি আমরা একটা অদ্ভুত গাড়ি রিলেটেড একটা ঘটনা শুনলাম যে গাড়িটা খুব মানে যেটা খুবই অদ্ভুত লেগেছে যে একটা গাড়ি বলছে সেই গাড়িটি নাকি তেহরানের একটা জায়গায় ছিল এবং সেটা কোনোভাবেই পসিবল না বাট খুবই আজব লেগেছে আমার এই ঘটনাটা এবং আশা করছি যে আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এটা ইউকের ঘটনা ছিল নট আমেরিকা এটা ইউকের একটা ঘটনা ছিল এবং ইউকে থেকে সেই গাড়িটা বলছিল যে তেহরানে চলে গেছে এবং এটা কোনো টেকনিক্যাল ডিফিকাল্টিস বা কোনো ধরনের কোনো ঝামেলা বা কোনো ফল্ট ছিল এরকম টাইপেরও কিছু না কীভাবে হলো ওই মুহূর্তটা কীভাবে তিনি তেহরানে গেলেন এই ব্যাপারটা আসলে অনেক প্রশ্নের ব্যাপার যাই হোক আমরা আবারও একটু SMS পড়ে আসি আমাদের এখানে অনেকে SMS করছেন এবং আমি দেখতে পাচ্ছি আমাদেরকে অনামিকা SMS করেছেন ফরিদপুর থেকে এবং স্টোরিগুলো তার কাছে ভালো লাগছে আদনান আমাদের এখানে ময়মনসিং থেকে SMS করেছেন আমাদের এখানে রাত্রি এবং প্রাপ্তি ময়মনসিং থেকে সেটা আমাদের এখানে তাজু SMS করেছেন এছাড়া SMS করেছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি ফুর্তি টপু দিদার আমাদের এখানে SMS করেছেন আমাদের এখানে SMS করেছেন আবিরা চট্টগ্রাম থেকে এছাড়াও আমাদের এখানে রয়েছেন সৌরভ এছাড়াও আমাদের এখানে RTI আচ্ছা অস্থির আমান আমাদের এখানে রয়েছেন ধানমন্ডি থেকে শুভ বাসা থেকে SMS করেছেন আমাদের এখানে রাজশাহী থেকে SMS করেছেন লাস্ট স্টোরিটা অনেক ভালো লেগেছে শুভর কাছে এবং এছাড়াও আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে আরও অনেকেই এখনও SMS করছেন সৌমিক SMS করেছেন আমাদের এখানে ময়মনসিং সিং থেকে বাপি নড়াইল থেকে SMS করেছেন নিয়াজ আমাদের এখানে নাজ আমাদের এখানে SMS করেছেন ধানমন্ডি থেকে এবং অ্যাজ ইউজুয়াল তিনি ভূত এফএম এর সাথে রয়েছেন লাস্ট স্টোরিটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে আসিফ নেহাল আমাদের সাথে চাঁপাইনবাবগঞ্জ থেকে রয়েছেন এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি সিজান এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আরও অনেকেই আমাদের এখানে বাহার রয়েছেন খিলগাঁও থেকে মোস্তাক বেলি রোড থেকে আমাদের এখানে রয়েছেন রুকু আছে থেকে রয়েছেন আরিশা এবং আলিশা দুজন আমাদের সঙ্গে রয়েছেন ভূত এফএম এর সাথে এছাড়াও দেখতে পাচ্ছি ফেসবুকে অনেকেই আমাদের এখানে লেখা পাঠিয়েছেন অনেকেই পোস্ট করেছেন কমেন্ট করেছেন সেগুলো আমি একটু পড়তে চাই আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে ঘুম পাচ্ছে তবুও ভূত এফএম শুনছেন ইয়ামিন নদী এছাড়াও দীপক দাস আমাদের এখানে রয়েছেন এবং আমাদের এখানে রয়েছেন দেখতে পাচ্ছি SRK ইফতেকার তিনি রয়েছেন আমাদের সাথে ইমরান হুসাইন আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি রাশিদুল ইসলাম রাসুল এছাড়াও আমাদের এখানে রফিকুল ইসলাম আছেন আর যে আরাফ আমাদের এখানে রয়েছেন নিশা লোপা এছাড়াও জে এস মিলন আমাদের এখানে রয়েছেন মনিকা মণি আমাদের এখানে আছেন কাদের আহমেদ সাইফি সহ আরও অনেকে এছাড়াও আমাদের যে ভূত এফএম যে পেজটা সেই পেজে অনেকে রয়েছেন এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে রয়েছেন মেহেদি হাসান এছাড়া আমাদের এখানে রয়েছেন আজম খান আমাদের এখানে আছেন দেখতে আজম খান আছেন তিনি বলছেন তিনি অবশ্য জানিয়ে দিয়েছেন তিনি আছেন আমাদের সঙ্গে আরিফুর রহমান জিতু আমাদের সাথে রয়েছেন ফারিহ ফাবলিহা আলিয়া আতিয়া ইবনাথ আমাদের সাথে রয়েছেন সমীত আহমেদ আমাদের সাথে রয়েছেন জয় রাহি আমাদের সাথে রয়েছেন আব্দুল আলিম সৈকত আমাদের সাথে রয়েছেন প্রান্ত মজুমদার আছেন আমাদের সাথে মোহাম্মদ বাইজিদ হক আমাদের সাথে রয়েছেন এন জে নিপসন আমাদের সাথে রয়েছেন নিপসন ওকে
আমাদের এছাড়াও আমার সাথে রয়েছেন জাহিদ বিন বাহার সহ আরো অনেকে। যাই হোক, আপনি যদি আমাদেরকে এসএমএস করতে চান, মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন FORTA40 স্পেস, দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নামে। আমাদের যদি আমাদেরকে ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm, which is bhutfm@radio40.fm, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই, এবং যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি আপনাদের ঘটনাটা আমাদেরকে অডিও ক্লিপের মাধ্যমে রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন, এবং সেই অডিও ক্লিপটা যদি সিলেক্টেড হয় ডেফিনেটলি আমরা সেটা প্লে করব। যাই হোক, আমরা আপাতত চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার কাছে আপনি কেউ কাছে যা বসবেন এবং তারপরে আমরা আপনাদের কাছে আবারও ফিরে আসবো। ইন দ্য মিন টাইম আমাদের SMS করতে ভুলবেন না, আমাদেরকে ইমেইল পাঠাতে ভুলবেন না, আমাদের ফেসবুকে লিখতে ভুলবেন না। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন।
হ্যালো লিসেনার, দিস ইজ রাজ এন্ড আই কেম ফ্রম টেক্সাস, উত্তরা। তো আমি কি ঘটনাটা বলবো, অ্যাকচুয়ালি ঘটনাটা অনেক আগের ঘটনা, আজ থেকে প্রায় 40-50 বছর আগের ঘটনা, আমার নানার সাথে ঘটে যাওয়া একটা কাহিনী। আমার নানা অনেক ধার্মিক একজন লোক ছিল। তো একদিন উনি সকালবেলা নামাজ পড়ে বাসার দিকে আসছে, তো হঠাৎ করে একটা পাগলের সাথে দেখা হয়, উইদাউট ড্রেস একটা পাগল ছিল। তো পাগলটার সাথে যখন দেখা হয়, পাগলটা আমার নানাকে আটকিয়ে বলল যে তোর পকেটে টাকা পয়সা আছে, তুই আমাকে টাকা পয়সা দে, আমি অনেক ক্ষুধার্ত, আমার কিছু খেতে হবে, তুই আমাকে টাকা পয়সা দে। তো নানা তখন অ্যাভয়েড করে গেল, কেননা নানার কাছে খুব সামান্য পরিমাণে টাকা ছিল এবং উনি যেখানে যাচ্ছিল সেই টাকাটা দিয়ে কোনো একটা ইম্পর্টেন্ট কাজ করতে হতো। তো ব্যস্তই উনি অ্যাভয়েড করে গিয়েছে, বাট সেই পাগলটা বলছিল যে তোর পকেটে টাকা আছে, তুই কেন না বলতেছিস। তো পাগলটা অ্যামাউন্টটা বলেছিল 1 টাকা 5 শিকা। শিকা অ্যাকচুয়ালি অনেক আগের ঘটনা, তো হয়তো বা 5 পয়সা বা এরকম কিছু হতে পারে, এবং তখনকার সময় টাকার অনেক
বেশি অন্য জিনিস আছে, তারপরে শুনি আমরা
টাকার অনেক বেশি মূল্য ছিল। কিন্তু আমার নানা অ্যাভয়েড করেছিল, কিন্তু এক্স্যাক্টলি নানার পকেটে তখন 1 টাকা 5 পয়সা ছিল। তো নানা তখন টাকাটা দেয়নি। তো পাগলটা পরে বলেছিল যে তুই টাকাটা দিলি না, কাজটা ভালো হলো না। যাই হোক, নানা চলে যায়, তা সে অ্যাভয়েড করে যায়, কারণ যেহেতু আমি শাস্তি বলেছি নানা অনেক ধার্মিক লোক ছিল। তো সেদিন নানা যখন ইউনিভার্সিটির ক্লাস শেষ হলো, বাসার দিকে চলে আসবে, তখন তার এক টিচার বলতেছে যে তোমার সাথে কি আজকে কারো দেখা হয়েছিল রাস্তায়? তো নানা বললো যে স্যার এরকম সকালবেলা আমার সাথে পাগলের দেখা হয়েছিল, তো আমার কাছে টাকা চেয়েছিল, বাট সেই টাকাটা আমি দেইনি ওকে, আমি মিথ্যা কথা বলেছি। তো তখন ওই টিচারটা বলল যে তুমি কাজটা ঠিক করনি। তো ওই টিচারটা একটা স্থানের কথা বলল যে এই জায়গায় তুমি যেতে পারো, যাও, এবং সেখানে গেলে তুমি কিছু দেখতে পাবে। তো এবং বললো যে তুমি সময়টা রাতের 10-11 বা 12 দিকে এমন টাইমে যাবে। তো নানার কাছে আসলে শিক্ষকদের সে অনেক বেশি মূল্য দিত। তো শিক্ষকের কথা অনুযায়ী সেদিন রাতের বেলা সে ঠিকই একটা বটগাছের নিচে গেল, এবং যখন গেল গিয়ে দেখতে পেল যে যেই পাগলটার সাথে নানার দেখা হয়েছিল সেই পাগলটা একটা স্থানে বসা আছে, এবং চতুর্দিকে প্রচুর পয়সা ছিল। দ্যাট ওয়াজ দ্য ইম্পর্টেন্ট পার্ট, এবং প্রচুর পয়সা। তো নানা সেটা দেখে অবাক হয়ে যায় এবং সে বলে যে এটা কিভাবে সম্ভব, হাউ ইজ ইট পসিবল, ওর কাছে এত পয়সা, তো আমার কাছে কি সময় 1 পয়সা 1 টাকা 5 পয়সা ছিল, ওটা কেন ছিল। যাই হোক, নানা দিতে পায়নি বলে সে তখন বুঝতে পারে যে হয়তো ঠিক করেনি, এবং তখন একটা কথা বলে সেই পাগলটা যে তুই যখন মারা যাবি তখন তোর অনেক শ্বাসকষ্ট হবে বা কাশি টাশি, সে তোর অনেক কষ্ট হবে। যাই হোক, কাহিনীটা এখানে শেষ হয়ে যেতে পারতো। তো এরপরে দেখা গেছে যে এরকম বেশ কিছু সময় নানার সাথে প্রবলেম হতো, ম্যাক্সিমাম টাইমে ছাগল অথবা কিছুর বেশ ধরে নানার সামনে আসতো, অনেক সময় ডিস্টার্ব করতো, নানা অনেক রাত বিরাতে নামাজ পড়তে যেত। তো যেহেতু আমি প্রথমেই বলেছি নানা অনেক পরহেজগার ছিল, তো উনি সুরা কলমা পরে ফু দিলে একটা লাঠি হাতে থাকতো তার, সেই লাঠিটা দিয়ে ফু দিয়ে বাড়ি দিত, এবং তখন আর তারা চলে যেত, কোনো প্রবলেম হয়নি। বাট এই সময় দেখা যায় যে শেষের দিকে এসে আমার নানা যখন মারা যায় তখন সত্যি অনেক বেশি শ্বাসকষ্ট হয়, এবং শ্বাসকষ্টেই আমার নানা মারা যায়। এবং এরপরে যেটা হয় এটা এখানেও শেষ হয়ে যেতে পারত, বাট একটা বংশ পরম্পরার একটা বিষয় চলে আসে যে আমার নানা মারা যাওয়ার বেশ কিছুদিন পরে আমার বড় মামার সাথে, দ্যাট মিনস আমার নানার বড় ছেলের সাথে হঠাৎ করে একদিন একটা পাগলের সাথে দেখা হয়, এবং সেই পাগলটা উইদাউট ড্রেসে কমন টাইপ একটা পাগলই ছিল। তো আমার মামা দেখার পরে সে জানতো, কারণ এই কাহিনীটা আমার নানার সাথে ঘটার পরে নানা যখন নানুকে শেয়ার করে, নানু আবার তার ছেলে মেয়েদের সাথে বিষয়টা শেয়ার করেছিল, সেটা অবশ্য নানা মরার পরে। তো দ্যাটস ওয়াই আমার মামা একটু অবগত ছিল, এবং তার সাথে যখন দেখা হলো সেই পাগলটা এরকম বললো যে তোর হাতটা আমার কাছে দে, তো নানা সহজেই দিয়ে দিল, বললো যে ম্যাম। এবং পরে যেটা হলো সেই পাগলটা আমার নানার বাঁ হাতে একটা তাবিজ বেঁধে দিল, এবং তাবিজটা বেঁধে দেওয়ার পরে বললো যে এই তাবিজটা কখনো যেন না হয়, যতদিন পর্যন্ত এই তাবিজটা তোমার হাতে থাকবে, তোমার সাথে থাকবে, ততদিন পর্যন্ত তোমার অনেক ডেভেলপ হবে, তুমি চাকরি করো অথবা যেই যেখানেই থাকো না কেন তোমার লাইফে অনেক উন্নতি হবে।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাই হয়েছিল নিশ্চয়ই?
হ্যাঁ। এবং পরে যেটা হয় যে তার কিছুদিন পরের থেকে এক সপ্তাহ বা দশ দিন পরেই সে একটা খবর শুনতে পারে তার একটা প্রমোশন হয়, এবং অন্তর অন্তর তিন মাস অন্তর অন্তর তার প্রমোশন হতে থাকে, এবং হঠাৎ দেখা যায় যে কোনো একটা সময় সে তার তাবিজটা হারিয়ে ফেলে, এবং সেই তাবিজটা হারানোর দু থেকে তিন দিন পরেই তার সেই পুরো একটা বায়ার কোম্পানিতে চাকরি করত। তো সেই পুরো কোম্পানিটাই কোনো একটা প্রবলেম হওয়ার কারণে সেখানে চাকরি তো চলেই যায় মামার, এবং সেই অফিসটাই পুরোপুরি ওখান থেকে বাদ হয়ে যায়।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হাতে আরও একটা অডিও ক্লিপ রয়েছে এই মুহূর্তে, এবং আমরা অনেকটা বিজ্ঞাপন বিরতি নিতে হবে। তো আমরা একটা বিজ্ঞাপন বিরতি যাচ্ছি, এবং তারপরে একটা অডিও ক্লিপ শুনবো, তারপরে আবার আপনাদের কাছে ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউন ফর রেডিও ফুটি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুটি।
ভূত FM, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
আশা করি ভালো আছেন, আপনি সবসময় ভালোর দলে। আমার নাম আলম, আমি সিঙ্গাপুরে ছাড়া বসে কাজ করতাম। সেই সময় ঘটে যাওয়া আমার জীবনের একটি ঘটনা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। 2011 যখন আমি সিঙ্গাপুরে যাই, তখন আমি যে কোম্পানিতে কাজ করতাম একটি শিপইয়ার্ডে, সেখানে কাজ করা অবস্থায় কোনো একটি সমস্যার কারণে সে জায়গাতে আমি আর কাজ করতে পারি না। তারপর কোম্পানি আমাকে একটি স্পেশাল পাস দেয় এবং আমাকে বাইরে কাজ করার অনুমতি দেয়। সেই সময় আমি নতুন অবস্থা থাকার কারণে আমি তেমন কোনো জায়গা বা কাজ নেওয়ার মতো কোনো প্লেস আমার চেনা ছিল না, যার কারণে কোনো কাজ খুব অভাবে আমাকে থাকতে হতো, খুব সমস্যার কারণে হয়তো দিনে ফেলে যেতে হতো, এরকম হয়। তারপর আমি আমার এক ফ্রেন্ডকে ফোন করলাম যে আমার জন্য একটি কাজের ব্যবস্থা করতে। তারপর সে আমাকে বললো তার কাছে একটি জব আছে, সে একটি হাসপাতালে জব করে, সেজন্য আমাকে বললো যে তার সাথে দেখা করার জন্য। তখন আমি তার সাথে দেখা করলাম এবং সে আমাকে বললো সমস্যা নয়, আমরা দুজনে আমি হাসপাতালে যে কাজ করি ওই জবটাই করবো দুজন। তখন আমি বললাম জবটা কি শুনতে পারি, সে বললো না শোনার দরকার নাই, যখন কাজে যাবে তখন থেকে আমি বলি না আগে বললে ভালো হতো। যখন সে কাজের কথাটা বললো আমি জানি না কেউ আগে ওই কাজ করেছে কি না তা নিয়ে আমার কোনো ধারণা নাই, সেটা হলো মানুষের দেহের তেল লাগানো, মূল তেল আসতে আসে মরতে যায় তাদের বেড়িতে তেল লাগানো, তেল লাগানোর কারণে তাই হলো যে সে লাস্টে কোনো পচে গেলে না যায় সে কারণে। প্রথমে আমি রাজি হইনি, তারপর সমস্যার কারণে রাজি হই। প্রথম অবস্থা আমি তাকে বলি যে আমি শুধু গ্যাসটাকে হেল্প করবো, এগুলো করতে পারিনি, সেগুলো ঠিক আছে সমস্যা নেই, তুই আমার বাইরে থাকিস, তুই হেল্প টেল্প করবি আমাকে। আমি বললাম ঠিক আছে। তারপর আমরা কাছে যাই, রাত্রে 8টা থেকে আমাদের ডিউটি শুরু, কোনোদিন 2টা 3টা এরকম লাস আসে। লাস আসার সময় পর্যাপ্ত পরিমাণ সবাই ক্লিন করে দুজন তারপর কাজ করত। প্রথমে লাশের বেডের উপরের দিকে, তারপর উল্টে দিকে দিকে এইভাবে করতাম। এভাবে দিন মোটামুটি ভালো যাচ্ছিল। হঠাৎ করে যেদিন আমার সাথে ঘটনাটা ঘটে সেদিন সিঙ্গাপুরে সন্ধ্যা থেকে প্রচুর বৃষ্টি, যার কারণে আমি একটু পরে কাছে আসি এবং আমার বন্ধু হাসান সে আগেই চলে আসে। তার শরীর খারাপ ছিল, যার কারণে সে বলতেছে কাছে আসার পর চলে যাবে। আমি তাকে কিছু না বললো এবং সে বললো যে সে আর কাজ করবে না, এখন বলে চলে যাবে। তারপর আমি তাকে বললাম ঠিক আছে তো রুমে যা, আমি দেখি এখন তো কোনো লাশ টাশ আসে না এরকম। সে রুমে চলে যান বসে রয়েছে। এমন সময় প্রায় রাত্রে 12টা বাজে, ঠিক এই সময় হঠাৎ করে একটা দরপদে আসলো এবং ডাক্তার দরপদটা দিল এবং বললো যে এটাকে তেল লাগানোর জন্য। কাশ্রী ভাই প্রতিদিনের মতো আমরা এভাবে করি যে লাশটা ডাক্তার রুমে রেখে আসলো। রুমটার ভিতরে নর্মাল একটা ডিম লাইট লাল কালার এরকম জ্বালানো, আর মাস্ক কোনো বাতি নাই। এখন ডাক্তার রাখলো এবং মোটামুটি আমি পরিবারে প্রথমে ভালো করছিলাম। আস্তে আস্তে ভাবে যখন আমি ডাক্তারটা উল্টাতে চাচ্ছি তখন দেখছি যে না আমি উল্টাতে পারছি না। একটা মোটামুটি প্রায় 10 থেকে 15 মিনিট আমি ট্রাই করি। ট্রাই করার পর আমি এরপর উল্টাতে পারি এবং যখন পিছনে অংশ আমি তেল লাগাচ্ছিলাম পিঠের অংশে, ঠিক এমন সময় হঠাৎ করে লাইট অফ হয়ে যায়। আমি তার কোনো নামে বুঝতে পারি না এবং যখন লাইট অফ হয়ে যায় আমি তখন যে হাত দিয়ে আমি অন্য একটা লাইট জ্বালানোর জন্য বুট খুঁজছিলাম কি বুটটা লাইটের সুইচ আমি পাই না। হঠাৎ করে আমি মানে কারো শরীরে আমার মানে কাছে বলতে পারছি না যে আমি কাউকে টাচ করলাম। আমি ফিলিং যে আমি কাউকে টাচ করেছি এবং সে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে আমি দেখে যে লাইটটা জ্বলে উঠছে এবং যে মরা দেওয়াটাতে আমি তেল লাগাচ্ছি সেই লোকটি আমার সামনে দাঁড়াচ্ছে। এটা দেখার পর আমি চিৎকার দিয়ে সেখান থেকে সাকসেস হয়ে যাই এবং তারপর আমি কিছু বলতে পারলো। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি দেখি যে আমি সুদেবে শুয়ে আছি, আমার পাশে হাসান, সে আমাকে বললো কি হয়েছে। তারপর আমি তাকে ঘটনাটি বললাম। সে আমার সাথে খুব ফানি মনে করলো, সে জোকস মনে করে আমার সাথে এরকম করতেছে। তখন আমি বললাম ঠিক আছে বুঝছো, তুমি যখন এসে ফানি মনে করো তখন আমার 2-3 মিনিট রেস্ট দেওয়া করে দিলাম। ডাক্তার আমাকে বললো যে 2-3 মিনিট রেস্টের জন্য আমি রেস্টে থাকলাম। এমন আরেকদিন আমি কাজে যাইনি, হাসান আমি একাই কাজ করতেছি। আমার সাথে যে ঘটনাটি ঘটেছে তার সাথে এমন ডাক্তার ফোন করলো আমাকে যে তোমার বন্ধু একটা সমস্যা আসো। আমি হাসপাতালে যা দেখি সে বেডে। তারপর আমি তাকে বললাম কি হয়েছে, সে বললো যে তোর সাথে যে ঘটনাটি ঘটছে সে রকম একটি ঘটনা আমার সাথে ঘটে গেছে গত রাত্রে। তারপর দুজন ডিসিশন নিলাম যে কাজ করবে না। তো সেখানে কাজ ছাড়ার পর আমরা দৈনিক সমস্যা হয়েতে গেছে, যা সমস্যার কারণে আমরা সিঙ্গাপুর থাকতে পারিনি লাস্ট পর্যন্ত। সিঙ্গাপুরের মোটামুটি অনেক হাফেজ আছে বাংলাদেশে, তাদের অনেক চিন্তা দেখাইছি, তারা কোনো ই করতে পারে নাই। তারপরে এখন আমি বাংলাদেশ চলে আসছি। ঘটনাটি সিঙ্গাপুরের তো আমি শেয়ার করতে চাইছিলাম কিন্তু অনেক সমস্যার কারণে আমি শেয়ার করতে পারিনি এবং এই ঘটনাটি আমার 2-3 রকমকে পাঠাইছি। মোবাইল দিয়ে সমস্যা হয়ে যায়, কোনো না কোনো সমস্যা হয় যার কোনো পাঠাতে পারি নাই। আজকে বাংলাদেশে আমি আসছি আর আসি বলছি যদি সঙ্গে হয় ঘটনাটি ভালো লাগে তাহলে পরে শোনাবেন।
Boot FM, the night comes alive with Gramophone.
That's right, welcome back. Mongoli Desho Mara Dakta Bajay Kudish Vuri Kamra Kuno Kwathana Bole Yambra Chola Jama Kish Paraburti Kishka Chhe Bongo সরাসরি তার ঘটনা চলে যাবো আমরা। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনা।
রাসুল ভাই হ্যালো স্যার, আমি নন উত্তর দক্ষিণখান থেকে। তো রাসুল ভাই আমি যে স্টোরিটা শেয়ার করবো এটা প্রায় আমার গ্রামের একটি বর্তমানে একটি পরিত্যক্ত ঘেরকে কেন্দ্র করে। তো আসলে শুরু করি, আমাদের গ্রাম হচ্ছে নড়াইল জেলার গাছবাড়িয়া গ্রাম। তো এখানে আনুমানিক 3-4 বছর আগে একটি লোক ও তার শ্বশুর মানে গ্রামে থাকে না ওই যে বিশাল ধান ক্ষেত মানে অনেক জায়গা কেন্দ্র করে, তো ওই ধান ক্ষেত বা বিলের মাঝখানে ওই লোক দুটো ওই মানে একটি ঘের তৈরি করে। তো ভাই এখন বর্ষার সিজন যাওয়ায় এখন আনুমানিক পুরো বিলটাতেই 8-9 ফিট পানি। তো ওই ঘেরে যেতে এখন নৌকা নিয়ে যেতে হয়। তো ভাইয়া যখন ঘেরটা তৈরি করে তখন আমাদের গ্রামে কুষ্টিয়া একটি লোক ছিল নাম ইব্রাহিম। তো সেই ইব্রাহিমকে কন্ট্রাক্টে দেওয়া হয় সেই ঘেরটা। তো সে প্রায় 1 বছর ধরে রাত্রিবেলা ওই ঘেরের পাশে করিঘর বানায়, রাত্রে পাহাড় দেয় পাহারা দেয়, কোনো প্রবলেম ফেস করে না। বাট এই আনুমানিক কয়েক মাস আগে সে যে প্রবলেম ফেস করে বা সেটা হলো একদিন রাত্রে সে ঘুমায় আসে, তার কাছে বলে রাখে ভালো ভাইয়া তার কাছে কোনো টর্চ লাইট ছিল না, শুধু মোবাইলে জাস্ট ওই আলো দিয়ে ইউজ করতো তখন সে সেই ঘেরে। তো একদিন রাত্রিবেলা ভাইয়া সে তার সে ঘরের বাইরে থেকে মনে হলো যে ঘেরে সাইড দিয়ে অনেক কুকুরের আওয়াজ এবং অনেক লোকজন যদি হেঁটে যায় সে পায়ের শব্দ শুনতে পায়। তো ভাই তখন সে মনে করে যে চুরি করে মাছ ধরতে আসছে। তখন মোবাইল লাইটটা নিয়েই রুমের দরজাটা খুলে ভাই যেটা দেখলো সেটা হলো রুমের দরজার সামনে দুইটা সাপ, যার স্বাভাবিক আকারের চেয়েও বড় টাইপের সাপ ফোনা মেলে তার দিকে তাকিয়ে আসছে এবং সে তাকিয়ে দেখলো সাপের লাল চোখ মানে তার দিকেই শুধু তাকিয়ে আসছে। তো ভাইয়া এটা দেখে সে ভয় পেয়ে যায় এবং বলে রাখা ভালো যে ওই ঘেরটা ছিল প্রায় দেড় বিঘা জমি নিয়ে। তো ওই ঘেরের এক পাশে তখন সে দেখে আনুমানিক 50-60 রাজহাঁস তার দিকে তৈরি আসতেছে। তো এটা দেখে ভয় পেয়ে আশেপাশে ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তখন ভাইয়া দরজা বন্ধ তখন আনুমানিক 3-4 পর্যন্ত সে ভয়ে জেগেই পার করে দেয় এবং তারপরে যখন একটু ঘুমায় তখন তাকে একটা স্বপ্ন দেখানো হলো যে তুই এ এলাকা ছেড়ে চলে যা, নাহলে তোকে মেরে ফেলবো। তখন ভাই তার পরের দিন সে আজান দেওয়ার পরপরই গ্রামে ফিরে আসে এবং সবাই সাথে স্টোরিটা শেয়ার করে। তো তখন রাসুল ভাইয়া সে মানে আমাদের গ্রামটা ছেড়ে আবার কুষ্টিয়া চলে যায়। তার কিছুদিন পর আমাদের গ্রামের কাইয়ুম খান নামে একটি লোক আবার মানে সে ছিল সাহসী লোক, তো সে আবার ওই ঘেরটা মালিকের কাছ থেকে কন্ট্যাক্ট নেয়। তখন সে চ্যালেঞ্জ এক প্রকার চ্যালেঞ্জ করেই ওই ঘেরে ওই যে কুয়েঘর ওখানে থাকে কয়েকদিন থাকে তার সাথে কোনো ঘটনা। বাট ভাইয়া তারপরে একদিন সে রাত্রে ঘুমায় আসে, তখন ভাইয়া সে আবার ওই অনেক কুকুরের আওয়াজ শুনতে পায় বাইরে। তো ভাইয়া সে কৌতূহল নিয়ে রুম থেকে বের হয়, রুম থেকে বের হয়ে দেখে ভাইয়া আবারও সেই দুইটা সাপ যা আগের লোকের সাথে ঘটছিল, দুইটা সাপ যার নিচের অর্ধেক পানিতে মানে ঘেরের পানিতে ডোবানো আর উপরের অর্ধেক ঘেরের পাড়ে মানে ফোনা মেলে ঘের পাড়ে আছে তার দিকে তাকে। তো ভাইয়া এটা দেখেছে এই গ্রামে মাছ মারার জন্য ওই যে ইউজ করা হয় ওই যে কোপ দিয়ে মারতে হয় পানিতে, তো ভাই সেটা তার কাছে ছিল। তখন সন্ধ্যার দিকে সেখানে যাওয়ার সময় নিয়ে যায়। তো ভাইয়া সেটা দিয়ে ওই সাপটাকে লক্ষ্য করে কোপ মারে কিন্তু ওইটা লাগার আগেই সাপ দুটো ভ্যানিশ হয়ে যায়। তো ভাইয়া ওই দিন সে এক মানে সাহসী লোক থাকলেও এক প্রকার ভয় পেয়ে যায়, তারপরও সে বাড়িতে ফিরে যায় না, ওই কুড়ে ঘরে যেয়ে দরজা লাগে আবার ঘুমায় পড়ে। তো ভাইয়া ঘুমায় পড়লে তাকে আবার স্বপ্ন দেখানো হয় যে সে দেখে যে ওই সাপ দুটো তার দিকে তীর ছুঁড়ে মারতেছে। এটা দেখে সে গ্রামে যে শেয়ার করে, তারপরও সে নেক্সট দিন আবার সেই ঘেরে মানে কাহিনীগুলো আবার শেয়ার ফেস করতে নেক্সট দিন আবার পাহাড়ে দিতে আসে। তখন তারা নেক্সট দিন সন্ধ্যার দিকে চলে আসে, ওই ঘেরে হঠাৎ করে রাত আনুমানিক 12-1 দিকে তার ঘুম ভেঙে টর্চ লাইট নিয়ে যায়। টর্চ লাইট নিয়ে যখন বাইরে পাহারা দিতে যায় তখন ভাইয়া সে দেখে যে পুরা ওই ঘের ভরা আগের লোকরা যে দেখেছিল 150 রাজহাঁস মানে ঘেরে চারদিকে সাদা কাটতেছে এবং সে দেখতেছে যে ঘেরের অপর পাশে একটি গলা কাটা লোক মানে তার অপোজিটে গলা কাটা লোক সাদা কাফনের কাপড় পরা টাইপের কিছু হাঁটতেছে। তো ভাই এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়, ওই রাত্রেই নৌকা নিয়ে বাড়িতে ফিরে আসে ওই রাত্রে যখন সে ঘুমায় তো ভাই ভোরবেলা তাকে স্বপ্ন দেখানো হয় যে তুই আর বেঁচে থাকতে পারবি না।
আচ্ছা, এই ঘেরটার আসলে ব্যাপারটা কি, এই ঘেরটাতে এরকম সমস্যা কেন হচ্ছিল? পরে নিশ্চয়ই তারা কারোর কাছে গিয়েছিল এবং খোঁজ খবর নিয়েছিল যে এই ঘেরে এরকম সমস্যা কেন হচ্ছিল।
জি ভাই, মানে ওই ঘেরের মালিক যারা তারা পরে এই সব কাহিনী মানে গ্রামে পুরাটাই ছড়া যায় সবার মুখে মুখে। তো তারা একটু কবিরাজ মানে একটু বড় টাইপের কবিরাজের আশ্রয় নেয় এবং সে কবিরাজ সব সাধনা বা আসন গ্রহণ করে যেটা বলে সেটা হলো যে ওই ঘেরে নাকি মানে এক বছর যাবতই দুটা পরি বসবাস, ওই যেখানে ঘের কাটা হয়েছিল মাছ চাষ করার জন্য সেখানে ওই পরি দুটা নাকি ওই গজার মাছ হিসেবে সেই ঘেরে মানে এখনো বসবাস করে। তো মানে ওই কিছু কিছু মানুষের যাওয়ার কারণে মাছ ধরার কারণে ওরা অনেক রেগে যায় এবং মানুষের উপর এরকম আক্রমণ
এই সাপ বা রাজহাঁস এর সাথে সম্ভব। হ্যাঁ,
নড়াইল জেলার নড়াগাতি থানার গাছবাড়িয়া গ্রামের ঘটনা, এটা মোটামুটি ওই এলাকার সবাই জানে, অনেক ফেমাস হয়ে গেছে বর্তমানে। আর এবং ওই ঘেটা এখন ফুললি পরিত্যক্ত, আশেপাশে দিনের বেলাও ওখানে কেউ যাওয়া আসা করে না।
ধরো তো পরপর মানে এখনো পর্যন্ত মানে ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো মানুষ, যে মারা গেছে এরকম কোন ঘটনা?
এখন পর্যন্ত ওই ঘেরের ফার্স্টে যেটা বললাম কাইম খান, নেক্সট ডে কন্ট্যাক্ট, সেকেন্ড বার কন্ট্যাক্ট নিয়েছিল সে ভাই ওই দিন, তারপর দিন রাত্রি ওই স্বপ্ন দেখানো হয়েছিল যিনি, তারপর দিন রাত্রি মারা যায়। ঝাড়ফুঁক নেওয়ার পর তার জ্বর কমে দিন দিন বাড়তে থাকে, তো ভাইয়া একদিন পর রাত্রিবেলা 12টার পর সে মারা যায়। তারপরে আবার ঘেরের মালিক, যে বললাম ঘেরের মালিক, আবার সে চ্যালেঞ্জ করে সে ঘেরে থাকতে যায়, পাহারা দিতে যায়। তো ভাইয়া ফার্স্টের দিন সে ভাড়া দেয় তেমন কোনো কাহিনী ফেস করে না, বাট ওই দিন তারপর দিন সকালবেলা সে ওই ঘের থেকে ঘেরের চারপাশ দিয়ে ভাই বলে রেখে বলো যে অনেক পেঁপে গাছ শাকসবজি গাছ ছিল। তো ভাইয়া তারপর দিন সকালে সে পেঁপে বিক্রি করে, হাটে যেয়ে বিক্রি করে এক নৌকা নিয়ে। তো
ভাইয়া কিছু হয়
না, তারপর দিন রাত্রে যখন যায় তখন ভাইয়া সে ওই আনুমানিক তখন সে 10টার দিকে ওখানে যায়। তো সে ভাইয়া ঘুরে ঘুরে ঘুমায় আসে, তো তখন মেবি 1টা বা 2টা বাজে, তখন সে শুনতে পায় ঘে ওই কুঁড়ে ঘরে যে টিনগুলো তৈরি করা, মানে একটা মানুষ যদি টিনে আঁচড় কাটে, পুরা টিনটাই কেন্দ্র করে যে আঁচড় কাটে, তখন যে সাউন্ড থাকে ওই সাউন্ড শুনতে পায় এবং বাইরে প্রচণ্ড কুকুরের আওয়াজ শুনতে পায়। তখন সে মনে করে, তখন সে ওই ফার্স্ট লোকের মতো মনে করছে যে হয়তো বা কোনো চোর মাছ চুরি করতে আসছে। তখন সে বড় একটা টর্চ লাইট নিয়ে যায়, সেটা নিয়ে বের হয়ে দেখে তার কুঁড়ে ঘরের সামনে 2টা কুকুর, মানে যা স্বাভাবিক উচ্চতার চেয়ে, মানে নর্মালি যে আমরা কুকুরগুলোকে দেখি তার চেয়ে বড়। তো এটা দেখে তাকে যখন তার দিকে কামড়াতে আসে মানে তাকে, তো সে তখন ওই লাইট দিয়ে তাকে ভয় দেওয়া, কুকুর দুটোকে ভয় দেখানোর চেষ্টা করে। তো এক পর্যায়ে দেখা যায় কুকুর দুটো নিজেদের মধ্যে মারামারি করে দৌড় দিয়ে যে পানিতে যে ঝাঁপ দেয়, তখন ওই লোকটার মাথায় আসে যে কুকুরটা কীভাবে এখানে আসলো, কারণ চারদিক দিয়ে আমরা বলছিলাম যে 7 বা 8 ফিট পানি হবে, আর ওখানে আগে যেতে হলে নৌকা দিয়ে যেতে হয়। তারপরে ভাইয়া ওই কুকুর যেদিকে লাফ মারলো ওইদিকে লাইট নিয়ে ওই লোকটা দৌড় মারলো দেখার জন্য। তো ভাইয়া সামনে যা দেখে সে আগের দুইটা সাপ ওই পার দিয়ে তার দিকে উঠে আসতেছে, সেই সেই আগের মতো মানে অস্বাভাবিক রকমের বড়, এবং সে লাল চোখ। সে দেখে পরে বুঝতে পারে যেহেতু এর আগের আগের জন এই সাপ দেখে এর মানে এ দ্বারা প্রতিষ্ঠিত হয়ে মারা যায়, তো সে বুঝতে পারে যে এখানে আসলে কিছু একটা ঘটতেছে। তো সেবার তখনই নৌকা তার নিয়ে আসতে মনে থাকে না, ওই পানির ভিতরে এক প্রকার ঝাঁপিয়ে বা সাঁতার কেটে সে চলে আসে। তো মানে পানিটা পার হওয়ার পর ভাইয়া তখন সে নিজে নিজে সেন্সলেস হয়ে যায়, এবং আনুমানিক 1-1.5 ঘন্টা পর তার সেন্স ফিরে। ফেরার পর ওই মালিক, ঘেরের মালিকের বাড়ি যেটা, সে মালিকের বাড়িতে যায়। যাওয়ার পর ওদিন রাত্রে তখন সে ঘুমানোর পর তাকে স্বপ্ন দেখানো হয় যে যে ওর রক্তের সম্পর্কের যারাই ঘেরের কাছে আসবে তাদেরকে মেরে ফেলা হবে।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমাকে ছোট বিরতি যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউন ফর রেডিও ফুটি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুটি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুটি 88.1 FM। আমি রাসেল আছি সাথে এবং আমার সাথে রয়েছে মাসুম। আজকে অতিথিরা অলরেডি গল্প বলে চলে গেছেন, আজকে এখন ঘুরতে সময় রাত 1:40। আমরা স্টুডিওতে দুজনেই আছি এবং এই মুহূর্তে আমি কিছু SMS এবং কিছু আপনাদের কমেন্ট পড়ে শেষ করতে চাই আজকের এই এপিসোডটি। জাওয়াদ আমাদের ম্যামন সিং থেকে SMS করেছেন, SMS করেছেন তন্ময়, SMS করেছেন মহসিন, SMS করেছেন আমাদের এখানে রাজু, এছাড়াও ফাহিম চৌধুরী আমাদের এখানে SMS করেছেন, জুলি আমাদের এখানে SMS করেছেন, আবিরা আমাদের এখানে SMS করেছেন চট্টগ্রাম থেকে, এছাড়াও দেখতে পাচ্ছি বাপ্পি নড়াইল থেকে আমাদের এখানে SMS করেছেন, মালিহা আমাদের এখানে SMS করেছেন চট্টগ্রাম থেকে, মিরাজ আমাদের এখানে SMS করেছেন, SMS করেছেন আমাদের এখানে শ্রাবণ সহ আরও অনেকে। এবং যারা SMS করছেন এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন, আসলে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি যেতে হচ্ছে যে আমাদের যে ডিডি ফুর্তির পেজ, সেখানে শাহ পরান আমাদের এখানে SMS করেছেন, কমেন্ট করেছেন এবং আমাদের এখানে কমেন্ট করেছেন। দেখতে পাচ্ছি এম জি রাজু আমাদের এখানে লিখেছেন, দেখতে পাচ্ছি KHAN রাকিব, এছাড়াও মেহেদি খন্দকার আমাদের এখানে লিখেছেন এম ডি নাসিম, লিখেছেন রাউপুর আহমেদ খান, এছাড়াও আমাদের এখানে রয়েছেন এস এম সেলিম, এছাড়াও আমাদের এখানে রয়েছেন মোতাসিম বিল্লাহ আহমদুল্লাহ আমাদের এখানে রয়েছেন, আমাদের এখানে রয়েছেন অ্যাস্থেটিক এস শাহ, এছাড়াও আমাদের এখানে রয়েছেন দেখতে পাচ্ছি সাইফুল আরিফিন, এছাড়া উম্মে খায়ের, সালমা চৌধুরী আমাদের এখানে রয়েছেন, আমাদের এখানে রয়েছেন দেখতে পাচ্ছি নিফা, এছাড়াও আমাদের এখানে অসংখ্য বার এমডি রাজু জানিয়ে দিয়েছেন আই লাভ ভূত আসাম। আমাদের যে ফেসবুকের যে ভূত আসামের যে পেজ রয়েছে সেখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আছেন এম জে নিপসন, আবারও আমাদের এখানে এখানে কমেন্ট করেছেন, এছাড়া আমাদের এখানে কমেন্ট করেছেন আরও অনেকেই দেখতে পাচ্ছি এখানে আছেন, দেখতে পাচ্ছি বাবু আমাদের এখানে আছেন, আমাদের এখানে রয়েছেন মাসুম রানা, এছাড়াও আমাদের এখানে রয়েছেন মাসফির স্মরণ, এছাড়াও আমাদের এখানে এস এইচ সুমন আহমেদ, অস্থির সৈকত আমাদের এখানে রয়েছেন, বিচি দাস আমাদের এখানে রয়েছেন, আর জে এম ডি রাজ, সৈয়দ কবির আমাদের এখানে রয়েছেন, আমাদের এখানে রয়েছেন এছাড়াও দেখতে পাচ্ছি বাপ্পি রায়হান, এছাড়াও আমাদের এখানে রয়েছেন দেখতে পাচ্ছি প্রান্ত, এছাড়াও আমাদের এখানে দেখতে পাচ্ছি আছেন অমিতাভ কুণ্ড। আসল পেজ কোনটা লিখেছেন এত সন্দেহ কেন ভাই, এত সন্দেহ থাকলে তো মুশকিল, এবং আপনি যদি কোনো ভুল পেজেও চলে যান এবং সেখানে গিয়ে যদি জিজ্ঞেস করেন এটা কি অরিজিনাল পেজ, তাহলে তো অরিজিনালই বলবেন। তো আমরা যখন লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্ক অনুযায়ী টাইপ করলে যে পেজটা দেখায় সেটাই অরিজিনাল পেজ, www.facebook.com/radio40 অথবা www.facebook.com/bhutasam.rasal। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutasam@radio40.fm। এই অ্যাড্রেসে আপনি আপনার ঘটনা পাঠিয়ে দিন, আপনার জানা, আপনার চারপাশের মানুষের ঘটনা আপনি রেকর্ড করে পাঠাতে পারেন, আপনার পরিচিত মানুষের কাছ থেকে ঘটনা সংগ্রহ করে আপনি পাঠাতে পারেন আমাদের কাছে এই অ্যাড্রেসে। আর সে সাথে হচ্ছে বাপ্পি, এখন আমাদের এস এম এস আসছে, এই বাপ্পি নড়াইল থেকে এস এম এস করেছেন, নেজুম আমাদের এখানে এস এম এস করেছেন, আসিফ নড়াইল থেকে এস এম এস করেছেন, হাসান আমাদের এখানে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন টি আর টি তন্ময়, এছাড়া আমাদের এখানে রয়েছেন দেখতে পাচ্ছি এম ডি সামিল, এছাড়া আমাদের এখানে আছেন সামিয়া, এছাড়াও আমাদের এখানে আরও অনেকেই এস এম এস করছেন এখনও পর্যন্ত, পবন আমাদের এখানে আছেন, জাওয়াদ আমাদের এখানে রয়েছেন, অনেকে আছেন। তো যাবার আগে আমাদের বিদায় নিতে হবে, যাবার আগে আরও একবার মনে করে দিতে চাই bhutasam@radio40.fm অ্যাড্রেসে আমাদেরকে ইমেল করতে ভুলবেন না, আপনাদের কাছ থেকে দারুণ দারুণ সব ঘটনা অপেক্ষা থাকলাম। আর ফেসবুকে তো আপনারা কমেন্ট করতেই পারেন সারা সপ্তাহ জুড়ে, এবারও নিশ্চয়ই এই উইকেও নিশ্চয়ই অনেকে অ্যান্সার পেয়েছেন, এবং সারা সপ্তাহ জুড়ে আমরা ফেসবুকের মাধ্যমে আপনার সাথে কমিউনিকেট করি, সারা সপ্তাহ জুড়ে আমরা আপনাদের ফেসবুকের কমেন্টও দেখতে পাই, এবং এস এম এস করার জন্য অনেক ধন্যবাদ যারা এখন আমাদের সঙ্গে ছিলেন, তাদেরকে অনেক 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 ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেকে এখানে আসেন, অনেকে হয়তো এখানে এসে পরবর্তীতে ঘাবড়ে যান, আপনাদের অনেক সময় হয়তো মানে কি বলবো যে অনেক সময় আমার তো হয়তো অনেক ঘটনা একটু বুঝতে মানে গিয়ে একটু ঝামেলায় পড়তে হয়, বাট ঘটনাগুলো যেগুলো আপনারা আপনাদের কাছে ভালো লেগেছে যখন জানি তখন আমাদের আসলে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আপনাদের কাছ থেকে আরও দারুণ দারুণ সব ঘটনার অপেক্ষায় রইলাম, আগামী সপ্তাহে আবার কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন, মোস্ট ইম্পর্ট্যান্টলি সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।